হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজ আমরা চলে এসেছি আবার প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের কলমে অর্জুন সিরিজের উপন্যাস ফুলে বিষের গন্ধের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে তোমরা অলরেডি শুনেছ এই উপন্যাসের প্রথম পর্ব, আজ তোমরা শুনবে উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের উপন্যাসটা প্রথম প্রকাশিত হয় 1995 সালে এবং আমরা এটা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের অর্জুন সমগ্র 4 এই বইটি থেকে। গল্প শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নাও আর বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ফুলে বিষের গন্ধের দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
মেজরের মাথার ঠিক পেছনে যেন আধখানা আলু বসানো হয়েছে। ঘুম থেকে উঠেই তিনি তার ব্যাগ খুলে 2-3 ক্যাপসুল খেয়ে নিয়েছেন। এখন সদ্য ভোর, জঙ্গলে হাজার পাখির ডাক, সূর্যদেব উঠি উঠি করছেন, পৃথিবীটা বড় শান্ত।
গুড মর্নিং।
মর্নিং, আপনি সুস্থ?
আমার মাথা বলে আঘাতটা হজম করেছে, একটু ফুলে উঠেছে। এই যা, তা আঘাতটা করল কে? অন্ধকারে মুখ দেখিনি। শুনুন, আমি পেয়ে গেছি বিষ ফুল আর মাংস খাদক পিঁপড়ে, পেয়ে গেছি। আমাদের এক্ষুনি যাওয়া দরকার। ক্যামেরাটা? আমরা আপনার আঘাত নিয়ে কথা বলছিলাম। বিশ্বাস হলো না বুঝি? কি ভাবেন বলুন তো। হ্যাঁ, আমি আপনার চেয়ে গোয়েন্দাগিরিতে কম নাকি? এই কবছরে এই ইংরেজি সাহিত্যের সব গোয়েন্দা বই তো শেষ করেছি, তার উপর স্কটল্যান্ড ইয়ার্ডের টেক্সট বুকটাও নাড়াচাড়া করেছি গত বছর।
আমি গোয়েন্দা নই, একজন সত্য সন্ধানী। অন্ধকারে মুখ দেখেননি বললেন, তাই না?
হ্যাঁ, টর্চ সঙ্গে ছিল না তো। প্রথমে মাংস খাদক পিঁপড়ে, তারপর বিষফুলের গন্ধ আবিষ্কার করে আমি আপনাদের জানাতে ছুটে আসছিলাম। হঠাৎ দেখি জঙ্গলে জোনাকি জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। তারপরেই বুঝতে পারলাম ওটা বিড়ির আগুন। কাছে গিয়ে লোকটার হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলুম, এই তুই কে, এখানে কি করছিস? লোকটা বলল, বিড়ি খাচ্ছি, হাত ছাড়ো। বলার ভঙ্গিতে মনে হলো অ্যান্টি সোশ্যাল গোছের কিছু, হয়তো চোরা শিকারীদের কেউ। বললাম, রেঞ্জারের কাছে চল। বলল, ঠিক আছে, কিন্তু আমার ইয়ে পেয়েছে, করে নিই আগে। বিশ্বাস করলাম, করতেই বিড়ির আগুন নিভে গেল, তারপরই মাথার পেছনে আঘাত। আমার তারপর আর কিছু মনে নেই।
আমরা তো আপনাকে খুঁজতে জঙ্গলে গিয়েছিলাম, তখন ওই লোকটাই হঠাৎ সামনে এসে হদিশ দিয়েই আবার কোথায় যেন উধাও হয়ে গেল।
তাই নাকি? তবু লোকটা কিন্তু ক্রিমিনাল।
হ্যাঁ, এখানে দেখছি ক্রিমিনালদের সংখ্যা কম নয়। যাক, ঘন্টা দুয়েক সময় আছে গাড়ি আসার, আমি একটু হাঁটাহাঁটি করে আসি বুঝলে।
জঙ্গলে গেলে কোনো গাছের গা ধরে হাঁটবেন না।
কেন, গাছ আমার ক্ষতি করবে নাকি?
মেজর তখন তার দেখা মাংস খাদক পিঁপড়ের কাহিনী শোনালেন।
পিঁপড়েগুলোকে দেখাতে পারবেন?
অফকোর্স। অতএব তিনজনেই রওনা হল। অর্জুন এর আগে পিরানা মাছের গল্প শুনেছে, সেই ছোট্ট মাছ অবলীলায় একটা মানুষকে টুকরো টুকরো করে ফেলতে পারে। আর এক ধরনের পিঁপড়ে নাকি হাতির মৃতদেহ খেয়ে নিতে পারে কয়েক দিনে। কিন্তু একটা জ্যান্ত হরিণের বাচ্চাকে পিঁপড়েরা যা করেছে বলে মেজর বললেন, সেটা পৃথিবীর কেউ শুনেছে কিনা তার জানা নেই। মিনিট 15 হাঁটাহাঁটি হল, মেজর কিছুতেই জায়গাটা খুঁজে পাচ্ছিলেন না। যদিও এই হাঁটাহাঁটি খুব আরামপ্রদ নয়, তবুও কৌতূহলের কারণে কেউ আপত্তি করছিল না।
আমাকে কোথায় খুঁজে পেয়েছিলে বলতো?
অর্জুন আরো খানিকটা ডান দিকে হেঁটে জায়গাটা দেখিয়ে দিল। গর্তের মধ্যে শুকনো পাতা মেজরের দেহের চাপে বসে গেছে অনেকটা। মিনিট 5 হাঁটাহাঁটির পর মেজর চিৎকার করে উঠলেন,
ইউরেকা, ইউরেকা!
মেজরকে ছুটে যেতে দেখে ওরাও পা চালালো। একটা গাছের সামনে গিয়ে থমকে দাঁড়ালেন মেজর। গাছটার নিচে পরিষ্কার ধবধবে কয়েকটা হাড় পড়ে আছে, কিন্তু গাছের গুঁড়ির কোনো অংশেই একটাও পিঁপড়ে নেই।
এই যে এইখানে পিঁপড়েগুলো ছিল মিস্টার সোম, এই দেখুন, এই দেখুন হরিণটার হাড় পড়ে আছে।
কিন্তু হরিণটার মাথার খুলি, পা, এসব কোথায়?
অমল সোম এগিয়ে গিয়ে একটা হাড় তুলে পরীক্ষা করলেন।
উনি ঠিকই বলেছেন, কয়েক ঘন্টা আগে এটা কোনো জন্তুর শরীরে ছিল, মাংস মজ্জা খেয়ে নিয়ে পিঁপড়েরা চলে গেছে। আর জঙ্গলে তো শেয়াল হায়নার অভাব নেই, কুলিটুলিগুলো তারাই নিয়ে গেছে।
একটা হালকা দাগ গাছের গুঁড়িতে ছিল, বোঝাই যাচ্ছে ওখানে কিছু চেপে ছিল অনেকক্ষণ।
আচ্ছা, আপনি বলছিলেন পিঁপড়ের চাকের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল এই জায়গাটা, তাই কালো দেখাচ্ছিল। তাহলে তো হাজার হাজার পিঁপড়ের থাকার কথা, একসঙ্গে ওগুলো গেল কোথায়?
নিশ্চয়ই কাছাকাছি আবার কোথাও ফাঁদ পেতেছে।
না 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 না, জন্তু জানোয়ার থেকে পাখি পর্যন্ত খিদে না পেলে খাবার খোঁজে না। এখন ওদের পেট ভর্তি, যতক্ষণ না খিদে পাবে ততক্ষণ ওরা ফাঁদ পাতবে না। মানুষের সঙ্গে এটাই ওদের পার্থক্য।
অর্জুন আশেপাশে পিঁপড়ে খুঁজল, কোথাও দেখতে পেল না।
বলি, আপনার বিস্ফোরণ কোথায়?
অন্ধকার ছিল, তবু আমি একটা পাতা ঝরা গাছকে চিহ্ন হিসেবে রেখে এসেছি।
ন্যাড়া গাছটাকে খুঁজে বের করতে সময় লাগল না,
একটু এগিয়ে গেলেই গন্ধ পাওয়া যাবে, সাবধান।
অর্জুন চারপাশে তাকালো। সকালের জঙ্গলে পাখিদের ব্যস্ততা থাকে, চারপাশেই তারা চেঁচামেচি করছে। কয়েকটা বাঁদর গাছের ডাল ধরে ওপাশে চলে গেল।
আপনি আপনি কোন দিকে গন্ধটা পেয়েছিলেন?
ওই ওই দিকে।
কিন্তু ওদিকে যদি বিস্ফোরণ থাকে তাহলে পাখি বা বানরের কিছু হচ্ছে না কেন?
ঠিক কথা মেজর, আপনার বোধহয় ভুল হচ্ছে।
অসম্ভব, ওই গন্ধ নাকে ঢোকা মাত্রই আমার শরীর ঝিমঝিম করছিল।
মেজর এক পা করে এগোতে লাগলেন। অর্জুন স্বচ্ছন্দে হাঁটতে লাগলো তাকে ডিঙিয়ে। তারপরেই ওরা হাসনুহানার ঝোপটাকে দেখতে পেল। সকালেও সেই ফুলের গন্ধ বাতাস জুড়ে রয়েছে।
খবরদার, আর এগিয়েও না।
গন্ধ নাকে লাগলেও শরীরে কোনো প্রতিক্রিয়া হচ্ছিল না। অর্জুন ফুলটাকে লক্ষ্য করছিল। জলপাইগুড়িতে এরকম হাসনুহানার গাছ সে অনেক দেখেছে, তার ফুলের সঙ্গে এর কোনো পার্থক্য নেই। হাসনুহানার গন্ধে সাপ আসে বলে প্রচার আছে, এছাড়া আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
জঙ্গলে ঢুকে গন্ধ পেয়েই ভাবলেন বিষ ফুলের গন্ধ। হ্যাঁ, সত্যি কড়া গন্ধ। কিন্তু দেখুন, আমি কিন্তু ঠিকই আছি, কাল রাত্রে আপনি একটু টায়ার্ড ছিলেন আসলে।
হতে পারে। হতে পারে কেন? ভুল নিশ্চয়ই হয়েছে, কিন্তু পিঁপড়েদের ব্যাপারটা 100% সত্যি।
হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই হাড়গুলো তো মিথ্যে নয়, তবে জঙ্গলের এত কাছাকাছি যদি আপনার বিস্ফোরণ থাকত তাহলে রেঞ্জার নিশ্চয়ই খবর পেয়ে যেতেন।
অমল সোম এগিয়ে চললেন। ব্রেকফাস্ট খাওয়া শেষ হতে না হতেই গাড়ি এসে গেল।
তাহলে আপনারা আশেপাশে ঘোরাঘুরি করুন।
তোর মনে? আমাদের তো নিমটি এস্টেটে যাওয়ার কথা।
আপনারা যেতে চান?
হ্যাঁ, আর আপনাকেও একা ছেড়ে দেওয়া যায় না।
অমল সোম হাসলেন, মুখে কিছু বললেন না। ফরেস্ট থেকে বেরিয়ে গতকালের সেই রাস্তা ধরে বেশ কিছুটা পথ যাওয়ার পর চা বাগানের গায়ে নিম টি এস্টেটের সাইনবোর্ড চোখে পড়ল।
মনে হচ্ছে বাগানটা বেশ বড়। বাঙালি মালিকের বাগান তো এখন হাতে গোনা।
এখানে আসার পথে যে কটা চায়ের বাগান নজরে পড়েছে তার সাইনবোর্ডে হয় বিদেশি নামের কোম্পানি, নয় অবাঙালি নাম চোখে পড়েছে। এসব নিয়ে অর্জুন কখনো মাথা ঘামায়নি। এককালে জলপাইগুড়ির এসপি রায় এবং বীরেন ঘোষ অনেক চা বাগানের মালিক ছিলেন। ওদের মৃত্যুর পর এসপি রায়ের ছেলেরা খুব ভালোভাবে ব্যবসা করলেও বীরেন ঘোষ মশাইয়ের ছেলে তাদের চা বাগান বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে জলপাইগুড়ির পুরনো মানুষেরা আফসোস করেন। অমল সোমের কথা শুনে মনে হল তাঁরও আফসোস ওই কারণে। গাড়ি বাগানের গেট পেরিয়ে সরু রাস্তায় ঢুকে পড়ল। সাদা নুড়ি পাথরের রাস্তা, ওপাশে ফ্যাক্টরি শেড দেখা যাচ্ছে, এপাশে অফিস। বেশ নির্জন জায়গা। গাড়ি থেকে নেমে ওরা এপাশ ওপাশ তাকাতেই একজন মঙ্গলয়েড চেহারা বিশিষ্ট যুবক এগিয়ে এসে নমস্কার করল।
মিসেস ব্যানার্জি আছেন?
মেম সাহেব বড় বাংলোতে আছেন।
বড়া বাংলো?
হ্যাঁ, ওই পাশে বড়া বাংলো, আর তার ডান দিকে ছোটা বাংলো।
মিস্টার হরপ্রসাদ সেন কি এখানে আছেন?
হ্যাঁ, আসুন আমার সঙ্গে।
একে চিনলেন কি করে?
ওই জল ঢাকার কাছে আলাপ হয়েছিল, উনি নীল চ্যাটার্জির পেছন পেছন আসছিলেন, ওই যে ঝামেলাটা।
বুঝেছি।
অফিসটি ছিমছাম। ছেলেটি জানাতেই তাদের ভেতরে নিয়ে আসতে বললেন হরপ্রসাদ সেন। মেজরকে দেখে বৃদ্ধের কপালে ভাঁজ পড়ল।
কোথায় যেন? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ব্যাপার?
চিনতে পারছেন?
হ্যাঁ, বিলক্ষণ।
ইনি অমল সোম, সত্য সন্ধানী। না না, ওসব কিছু নয়। আমি এ বাগানের মিসেস ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাই, কিছু ব্যক্তিগত কথা বলবো।
ওর অফিসে আসার সময় হয়ে গিয়েছে, যদিও ব্যক্তিগত কথা বললেন, তবু জানতে পারি প্রসঙ্গটি আমাদের ছোট সাহেবকে নিয়ে কি?
আপনার অনুমান একদম ঠিক।
তাহলে বলবো, কথা বলে কোনো লাভ হবে না। উনি স্পষ্ট বলে দিয়েছেন যে ছোট সাহেবের কোনো ব্যাপারে থাকবেন না।
সেটা আপনাদের বলেছেন, আমি নিজের কানে শুনে যেতে চাই।
নতুন কোনো ঘটনা ঘটেছে?
অনুমান করছি আপনি স্বর্গত অশ্বিনী ব্যানার্জির আমলের লোক, তাই তো?
আগে ঠিক তাই। এসব দেখে শুনে আমি ছুটি চেয়েছিলাম, কিন্তু মিসেস ব্যানার্জি আমাকে ছাড়তে চান না। বয়সও হয়েছে, মানাতে পারছি না, তাই। ওই যে মেম সাহেব এসে গেছেন, আপনারা বসুন।
হরপ্রসাদ সেন তড়িঘড়ি উঠে গেলেন। ততক্ষণে একটা গাড়ি এসে থেমেছে অফিসে। বড়া বাংলো পাথর ছোঁড়া দূরত্বে হলেও মিসেস ব্যানার্জি গাড়িতেই অফিসে আসেন। তাকে এই ঘর থেকে দেখা যাচ্ছিল না। বারান্দায় শব্দ হল, তারপরেই হরপ্রসাদ সেনের গলা,
আসুন 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 ম্যাডাম আসুন।
গটগট করে ভদ্রমহিলা ঘরে ঢুকলেন। অমল তাকে অনুসরণ করে ওরা দাঁড়িয়ে পড়ল। মিসেস ব্যানার্জির বয়স 50-এর কাছে, মাথার সামনের দিকে চুল ইন্দিরা গান্ধীর মতো সাদা, সাদা জামা আর শাড়িতে বেশ ব্যক্তিত্বময়ী বলেই মনে হচ্ছে। অমল সোম নমস্কার করে নিজের পরিচয় দিলেন। অর্জুন লক্ষ্য করল, বাগানের মালিক হওয়া সত্ত্বেও ভদ্রমহিলা হরপ্রসাদ সেনের চেয়ারে না বসে পাশের একটা চেয়ার টেনে নিয়ে বললেন,
বসুন মিস্টার সেন, আপনারা বসুন। হ্যাঁ, কি ব্যাপার? আমি তো ভাবতেই পারছি না আপনাদের মতো নামি লোক অকারণে আমার বাগানে সময় নষ্ট করতে আসবেন।
মিস্টার সোম আপনার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে চান, বিষয়টা আমাকে বলেননি।
মিসেস ব্যানার্জি, আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। আমি আপনার স্বর্গত স্বামীকে চিনতাম। অশ্বিনীবাবু মানুষ হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুর পরে আপনি যেভাবে এই বাগান চালাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
অনেক ধন্যবাদ, কিন্তু যেভাবে চালানো উচিত তার পেরে উঠছে কই। মডার্ন মেশিনারি ব্যবহার করার মতো আর্থিক সঙ্গতি আমার নেই। আচ্ছা, আপনি কি আলাদা কথা বলতে চান?
দরকার নেই। শুনেছি আপনার ভাই নীল চ্যাটার্জি আপনাদের সমস্ত সম্পদের উত্তরাধিকারী, অতএব তার আচার আচরণ সম্পর্কে আপনার দায়িত্ব থেকেই যাচ্ছে। তিনি এই এলাকায় যেভাবে রাজত্ব করছেন তা মাফিয়া ডনেরাই করে থাকে। আপনার স্বামী বেঁচে থাকলে নিশ্চয়ই সহ্য করতেন না। আমার একমাত্র প্রশ্ন, আপনি কি করে আপনার ভাইয়ের এই গুন্ডামিকে প্রশ্রয় দিয়ে চলেছেন?
আপনি নিশ্চয়ই তার গুন্ডামির প্রমাণ পেয়েছেন, না হলে আমাকে বলতে আসতেন না। আপনি বললেন আমি তাকে নাকি প্রশ্রয় দিচ্ছি, ভালো কথা, কিন্তু একই সঙ্গে স্থানীয় পুলিশ, সরকারি সংস্থাগুলো, জেলার এসপি, স্থানীয় মানুষজন তাকে কি প্রশ্রয় দিচ্ছে না? কোনো এক ব্যক্তির কতখানি ক্ষমতা থাকতে পারে যে সবাইকে সে হাতের মুঠোয় রাখতে পারে?
আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা হল না।
মিস্টার সোম, আমি কিভাবে আপনার ক্ষতিপূরণ করতে পারি সেটা বলুন।
ক্ষতিপূরণ?
নিশ্চয় সে আপনাকে অপমান করেছে।
হ্যাঁ সে তো করেছে, কিন্তু কুৎসিত গালাগালার হুমকির ক্ষতিপূরণ কিসে হওয়া সম্ভব?
তা আমি জানি না।
বেশ বেশ, আমি আপনাকে সতর্ক করে দিতে এসেছিলাম। নিশ্চয়ই আপনি ভাই সম্পর্কে অত্যন্ত দুর্বল, কিন্তু এর কারণে আপনার স্বামীর ব্যবসায় বদনাম তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার সময় নষ্ট করবার জন্য আমি দুঃখিত, নমস্কার।
অমল সোম উঠে দাঁড়ালেন। এই সময় বাইরের নুড়ি পাথর ছিটকে ব্রেক কষে গাড়ি থামার আওয়াজ এল।
ছোট সাহেব এসেছেন।
ওরা ততক্ষণে বাইরের বারান্দায় পা রেখেছে। গাড়ি থেকে নেমে নীল চ্যাটার্জি ওদের দেখতে পেয়ে বেশ অবাক হয়েছে বোঝা গেল। দ্রুত পা ফেলে এগিয়ে এসে জিজ্ঞেস করল,
এখানে কি ব্যাপার? আপনারা তো ফরেস্ট বাংলোতে উঠেছেন।
কাল তুমি তুই শুনেছিলাম, আজ আপনি। আপনার উন্নতি হচ্ছে দেখছি। এসো অর্জুন।
দাঁড়ান দাঁড়ান, ওরকম চালিয়াতের মতো কথা আমার সঙ্গে বলার সাহস কি করে হলো আপনার? এটা আমার বাগান, ফরেস্ট বাংলো নয়।
নীল, আর একটাও কথা আমি শুনতে চাই না, এদিকে এসো।
ওরা গাড়িতে উঠল। গাড়িটা যখন বাগান ছাড়াতে যাচ্ছে তখন ওপাশ থেকে মারুতিটা বাঁক নিল। দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে গেল। ওপাশের গাড়ি স্টিয়ারিংয়ে বসে আছে জলপাইগুড়ির বরেণ ঘোষালের ছোট ভাই। হঠাৎ ডান হাতটা বাইরে বেরিয়ে এলো, তার মুঠোয় রিভলভার।
তিন গুনবো, এর মধ্যে কথা না শুনলে গুলি চালাতে বাধ্য হব। ওয়ান টু।
এই যে দেখছি উন্মাদ, এ কি হবে?
গুলি করে সবাইকে মারতে পারবে না, যে বেঁচে থাকবে সে থানা যাবে, তোমার নির্ঘাত ফাঁসি হবে।
আশ্চর্য, আপনি এখনো ঠান্ডা মাথায় আছেন।
মেজর, আপনার পেনটা দিন তো।
কি করবে?
আরে দিন না।
তড়ি ঘড়ি পেনটা দিয়ে দিলেন মেজর। অর্জুন সেটা নিয়ে নিচে নামল, তারপর দুটো হাত মাথার উপর তুলে এগোতে লাগল।
গৌরনিতাই হয়ে কোনো লাভ নেই, গাড়ি হটাও, হটাও এখান থেকে, নইলে নইলে তিন বললে এগুলি চালাবো।
তা কজনকে মারবে?
তোদের সব কটাকে, আমাকে তো চেনো না।
বেশ, কিন্তু তার আগে যদি তোমার গাড়িতে আগুন ধরে যায়?
হ্যাঁ, আমার গাড়িতে আগুন? আমার গাড়িতে আগুন দেবে এমন কেউ জন্মায়নি রে।
রিভলভারটাকে অর্জুনের বুক লক্ষ্য করে ধরল সে। কথা বলার সময় হাত মাথার উপর রেখেই পেনটাকে ঘুরিয়ে নিয়েছিল অর্জুন।
এক মিনিট এক মিনিট, আমি একটা ম্যাজিক জানি, সেটা কিরকম একবার দেখবে নাকি?
তক্ষণই বোতাম টিপল সে। সঙ্গে সঙ্গে গাড়ির হুডটা জ্বলে উঠল। প্রাণপণে লাফ দিল বরেণ ঘোষালের ভাই। ব্যালেন্স রাখতে না পেরে চা গাছের গায়ে হুমড়ি খেয়ে পড়তেই রিভলভার ছিটকে গেল হাত থেকে। অর্জুন দ্রুত সেটা তুলে নিল। ততক্ষণে গাড়ির নরম হুডটা পুড়ে ছাই। বরেণ ঘোষালের ভাই ততক্ষণে উঠে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে চমকে উঠেছে। এবার বীর দর্পে মেজর নেমে এলেন। সোজা ছেলেটার পাশে পৌঁছে ওর কান টেনে ধরলেন।
ওঠ ওঠ, সেদিনের ছেলে গুন্ডামি করে বেড়াচ্ছ, মেরে হাড় ভেঙে দেবো বাঁদর কোথাকার। যা যা, তাড়াতাড়ি গাড়ি ব্যাক কর, নইলে তোকে পুড়িয়ে মারা হবে।
ওপরের কাভার পুড়িয়ে আগুন নিভে গিয়েছিল।
শোনো, ওকে গাড়িতে নিয়ে এসো। মেজর, আপনি গাড়িটা চালাতে পারবেন?
আমার আবার অটো গিয়ারে গাড়ি চালানোর অভ্যেস।
অর্জুন গাড়িটা পরিষ্কার করে উঠে বসল। বাইক চালানো অভ্যেস, গাড়ির হাত খুবই কাঁচা।
ওটা দাও, সঙ্গে রাখা ভালো।
পেনটা সঙ্গে নিয়ে তিনি ফিরে গেলেন বরেণ ঘোষালের ভাইয়ের হাত ধরে। যে ছেলেটা এতক্ষণ বীর দর্পে তড়পাচ্ছিল সে হঠাৎ ভেজা মুড়ির মতো মিইয়ে গেছে। বারংবার ঘুরে ঘুরে দেখছে অর্জুনকে। বেশ সজাগ হয়ে অমল সোমদের অনুসরণ করে গাড়িটা চালিয়ে নিয়ে এল অর্জুন। সামনের গাড়ির ড্রাইভার সোজা থানার সামনে দাঁড়িয়ে গেলে সেও ব্রেক চাপল। থানার বাইরে দুজন সেপাই দাঁড়িয়েছিল, তাদেরকে বড়বাবুকে ডাকতে বলা হল। সেপাইটি বরেণ ঘোষালের ভাইকে দেখে হকচকিয়ে গেল, বোঝা গেল সে চিনতে পেরেছে। তাকে ইতস্তত করতে দেখে অমল সোম ধমকালেন,
যা বলছি তাই করুন।
সেপাইটি নিতান্ত অনিচ্ছায় আদেশ পালন করল, হয়তো সে অমল সোমকে বড় অফিসার মনে করেছিল। অর্জুন রিভলভারটা সঙ্গে নিয়ে ওদের অনুসরণ করল। থানার বড়বাবুর বয়স হয়েছে, দেখলেই বোঝা যায় রিটায়ার করার মুখে এসে পৌঁছেছেন। হঠাৎ এইসব ব্যাপার দেখে শুনে খুবই অস্বস্তিতে পড়লেন।
এই ছেলেটির শিক্ষা হওয়া দরকার, আমার বক্তব্য রেকর্ড করে ওকে হাজতে পড়ুন।
দেখুন, আপনারা ঝামেলা বাড়াবেন না, সেই শেয়ারমিডালের কেসটা মনে আছে তো?
বড়বাবু সোজা হয়ে বসলেন।
অল্প বয়সী ছেলের ব্যাপার হঠাৎ মাথা গরম করে ফেলেছিল, এটা নিয়ে আর না এগোলেই তো ভালো।
অল্প বয়সী ছেলে যখন গালাগাল দিয়ে রিভলভার থেকে গুলি চালাবার চেষ্টা করে তখন তার শাস্তির জন্য এগোতে হয়। আপনি ডায়েরি নেন, আপনার অসুবিধা থাকলে এসপি কে ফোন করে বলুন জলপাইগুড়ির অমল সোম ইনসিস্ট করছেন, কিন্তু আপনি ডায়েরি নিচ্ছেন না, কি করবেন সেটা ভেবে দেখুন।
অমল সোমের কথা শেষ হওয়া মাত্র কাজ শুরু হয়ে গেল। বরেন ঘোষালের ভাইকে পুলিশের হেফাজতে দিতে সে চিৎকার করে উঠল,
আমিও ডায়েরি করব, আমিও, আমার গাড়িতে এরা আগুন ধরিয়ে দিয়েছিল।
সে কি?
হ্যাঁ, বাইরে গিয়ে দেখুন, আমার গাড়ির কভার পুরো ছাই হয়ে গেছে, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি।
আপনারা আগুন লাগিয়েছেন?
ওকে জিজ্ঞেস করুন, আগুন যদি লাগানো হয়ে থাকে তাহলে কি দিয়ে লাগানো হয়েছে?
ম্যাজিক, ম্যাজিক করে আগুন ধরিয়েছে ওই যে ওই ছেলেটা, ওই ছেলেটা।
ম্যাজিক? ম্যাজিকের আগুন আসল হয় নাকি? লোকে বিশ্বাস করবে?
গাড়িতে উঠে অমল সোম জিজ্ঞেস করলেন,
আপনাদের অস্ত্রটা একবার দেখতে পারি?
মেজর সোৎসাহে এগিয়ে দিলেন, চোখের সামনে ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন অমল সোম।
আপনার যদি ইচ্ছে হয় রেখে দিতে পারেন,
সঙ্গে অস্ত্র রাখা আমি অনেকদিন ছেড়ে দিয়েছি।
ছেলেটার কি হবে বলে মনে হয়?
কি আর হবে, আধ ঘন্টা বাদে জামিন নিয়ে চলে যাবে, কষ্ট করে কোর্টে তুলবে বলে মনে হয় না, তবে থানা রেকর্ডে ঘটনাটা থাকলো এটাই লাভ।
ওরা ফিরে এলো জঙ্গলের ভেতরে, আকাশে মেঘ জমছে, ডুয়ার্সের বৃষ্টি একবার শুরু হলে বেশ কদিন ধরে চলে।
সমস্যা হয়ে গেল।
কিসের সমস্যা?
বৃষ্টি নামলে সর্বনাশ হয়ে যাবে, বিষফুলের গন্ধ টের পাওয়া যাবে না, খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়বে। কি মনে হয় বৃষ্টি হবে?
অর্জুন তাকালো, প্রবল বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে।
আচ্ছা মেজর, বৃষ্টি হবে কিনা তা তো ভবিষ্যতের ব্যাপার, আপনারা কেউ ওই লোকটাকে নিয়ে চিন্তা করছেন না কেন যে আপনাকে জঙ্গলের ভেতর আঘাত করেছিল?
আমি ভাবিনি, তাকে বলল আপনাকে, ভেবেছি এই সব জঙ্গলে প্রচুর বন্যজন্তু শিকারী লুকিয়ে আছে, তাদেরই কেউ আমাকে দেখে ভয় পেয়ে আঘাত করেছে।
হ্যাঁ, এটা হওয়া সম্ভব, কিন্তু যারা গোপনে জঙ্গলে শিকার করে তারা বাংলোর কিচেন থেকে খাবার চুরি করে খাবে বলে মনে হয় না।
ও, খাবার চুরির ঘটনাটা একেবারেই আলাদা, বাবুর্চির সঙ্গে কথা বলেছি, এদিকে এমন ঘটনা না ঘটলেও ঘটা অসম্ভব নয়। 5-6 কিলোমিটার দূরে গরিব মানুষের গ্রাম আছে, ওদের কেউ আসতে পারে?
তা ঠিক, তবে সেরকম হলে দিনের বেলায় খাবার চুরি যেত, সন্ধে নামলে কেউ জঙ্গলের ভেতর ঢুকবে না, চুরি করা খাবারের চেয়ে নিজের কাছে জীবন অনেক বেশি মূল্যবান।
দুপুরের খাওয়ার পর মেজর নাক ডেকে ঘুমোচ্ছিলেন, এরকম মেঘলা দুপুরে ঘরে বসে থাকতে ইচ্ছে করছিল না, এখানে এসে কয়েকটা ফালতু ঝামেলায় জড়িয়ে পড়া ছাড়া তেমন কিছুই ঘটল না। অর্জুনের মনে হচ্ছিল অমল সোম তার স্বভাব অনুযায়ী কোনো কথাই বলতে চাইছেন না। অর্জুন বাংলো থেকে বেরিয়ে এল, চার ধার বেশি চুপচাপ, আকাশে মেঘ জমলে পাখিরাও কি বোবা হয়ে যায়? গতকাল যেদিক দিয়ে জঙ্গলে ঢুকেছিল তার বিপরীত দিকে ঢুকল সে, সঙ্গে কোনো অস্ত্র নেই, পেনটা মেজরের কাছে রয়ে গেছে। অবশ্য দিনের বেলায় অস্ত্রের তেমন প্রয়োজন হবে না, কিছুটা হাঁটতে চমৎকার গন্ধ নাকে এলো, মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করছে না। অর্জুন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, বিষফুল যদি হয় তাহলে আর দেখতে হবে না, মিনিট দুয়েকেও যখন শরীরে কোনো প্রতিক্রিয়া হল না তখন সে পা বাড়াল। হঠাৎ সামনের বুনো ঝোপের ভেতর ঝটপটানি শুরু হল, তারপরেই একটা শেয়াল দ্রুত বাইরে বেরিয়ে এসে অর্জুনের দিকে তাকাল। এরকম ভয় পাওয়া বোকা বোকা চাহনি দেখে মজা লাগল অর্জুনের, সে একটা কপট ধমক দিতেই সঙ্গে সঙ্গে লাফিয়ে উধাও হল জন্তুটা। অর্জুন বুঝতে পারল গন্ধটা আসছে ওই ঝোপের মধ্যে থেকেই। শেয়ালটা যখন ওখান থেকে বের হলো তখন বোঝাই যাচ্ছে গন্ধটা বিস্ফোরণের নয়। সে ঝোপটার ভেতরে উঁকি মারার চেষ্টা করল। ডালপালা সরিয়ে এগিয়ে যেতে দৃশ্যটা দেখতে পেল অর্জুন। গোটা দুয়েক শেয়ালের বাচ্চা হতভম্ব হয়ে তাকে দেখছে। বাচ্চাগুলি দিন সাতেকের বেশি নয়, কুকুরের বাচ্চার মতোই আদুরে দেখতে। আর তাদের পাশে মাটি খানিকটা খোঁড়া রয়েছে, সেখানেই গন্ধের উৎস। কাজটা মা শেয়ালের, গর্ত খুঁড়ে বাচ্চাদের নিয়ে খাওয়া শুরু করেছিল সে। মাটির তলায় কোনো ফল বড় হয়ে পেকে উঠেছিল, নিজস্ব ঘ্রাণ শক্তিতে শেয়াল তার খবর পেয়ে গিয়েছিল। জলপাইগুড়ির বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে যার ফল মাটির নিচে হয়। সেই কাঁঠাল পেকে যাওয়ার সময় ওপরের মাটিতে চিড় ধরে, তার ফাঁক দিয়ে গন্ধ বের হয়। এটা কি ধরনের ফল বোঝা যাচ্ছে না, কিন্তু ধরনটা ওই রকমেরই। এই সময় পেছনে পাতার শব্দ হতে চোখ ফেরাল অর্জুন এবং তাকে অবাক করে দিয়ে সুন্দর এগিয়ে এল।
নমস্কার বাবু।
সুন্দরের মুখে খোঁচা খোঁচা দাড়ি, পোশাকেও ময়লা।
এ কি, তুমি এখানে?
কাল থেকে এদিকেই আছি বাবু। বাচ্চাগুলোকে খেতে দিন, পুরোটা খেতে পারবে না, বাকিটা আমি খাবো। আসলে এই জঙ্গলে তো তেমন কোনো ফলমূল নেই, জন্তুগুলোর খুব অসুবিধে হয়।
তার মানে তুমি মেজরের মাথায় গতকাল আঘাত করেছিলে?
আগে বাবু, তিনি কে?
ওই যে মোটা সাহেব আমাদের সঙ্গে আছেন, পাতার উপর অজ্ঞান হয়ে পড়েছিলেন।
ও হ্যাঁ হ্যাঁ, নইলে আমাকে ধরে ফেলতেন। পরে যখন আপনারা আমাকে খুঁজতে এসেছিলেন তখন আমি দেখিয়ে দিয়েছিলাম উনি কোথায় শুয়ে আছেন।
তার মানে বাংলোর রান্নাঘর থেকে তুমি খাবার চুরি করেছিলে?
হ্যাঁ বাবু, এত খিদে পেয়েছিল যে নিজেকে সামলাতে পারিনি। তাছাড়া আপনি ওদের মধ্যে আছেন দেখে আমার একটু ভরসাও হলো, অন্যায়টা মাফ করে দেবেন।
তো তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছো কেন?
আমার কথা থাক বাবু, আপনি শহরের মানুষ, আপনি কি এখানে বেড়াতে এসেছেন?
একরকম কাজের জন্যই এসেছি। শোনো সুন্দর, তোমার সঙ্গে কিন্তু আমার অনেক কথা আছে। আমি জানি তুমি নীল চ্যাটার্জির ভয়ে জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছ।
আপনি নীলবাবুকে চেনেন?
চিনতাম না, তবে এখানে এসে চিনতে বাধ্য হয়েছি। শোনো, তোমার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি ঠিক করে খবর দিতে গিয়েছিলাম। পার্বতী বড়ুয়ার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেখানেই জানতে পারলাম যে তুমি নাকি জঙ্গলে লুকিয়ে আছো।
ও দিদি তো তা জানবেই, বউ তো ওকেই প্রথম বলবে।
কিন্তু সেই জঙ্গল তো অনেক দূরে, এখানে এলে কি করে?
হেঁটে জঙ্গলে জঙ্গলে হাঁটতে হাঁটতে চলে এলাম।
কি হয়েছিল খুলে বলো তো
বাবু। এসবই পাতে শাস্তি গো, চাকরি বাকরি নেই, খেতে জমি নেই, অথচ সংসার চালাতে গেলে টাকার দরকার হয়। পাখি ধরা শুরু করল, প্রথমে ঘুঘু, বন মুরগি, ভাত না চুটুক, মাংস তো খেতে পেত বউ ছেলে। তারপর ময়না টিয়া ধরতে লাগলাম, সেগুলো বিক্রি করে দুটো পয়সা হতো। সেই পাখি ধরার ধান্দায় জঙ্গলগুলো ঘুরতে হতো। হঠাৎ একদিন একটা লোক এসে বলল, আমি যদি আরো বেশি টাকা রোজগার করতে চাই তাহলে সে আমায় হদিস দিতে পারে। যা পাচ্ছিলাম তাতে আমার চলছিল না, লোভ হলো, গেলাম তার সঙ্গে। যার কাছে সে নিয়ে গেল সে নীলবাবুর লোক, এই এলাকায় সবাই চেনে। লোকটা বলল, ময়না টিয়া ধরা বন্ধ কর, নইলে পুলিশ তোকে ধরবে, ওই সব পাখি ধরা আইনের চোখে অপরাধ, তুই এখন থেকে এই সব পাখি ধরবি। আমাকে ছবি দেখালো লোকটা, ওই রকম পাখি আমি জঙ্গলে দেখেছি, তবে খুব বেশি নয়। কথা বলে না আর মাংসও খাওয়া যায় না বলে কোনোদিন ধরার চেষ্টা করি। লোকটা বলল, অন্তত গোটা কুড়ি পাখি তোকে ধরতে হবে।
সেই পাখি নিয়ে জলপাইগুড়ির স্টেশনের কাছে তোকে যেতে হবে। পাখি নিয়ে যাওয়ার আগে আমাকে দেখিয়ে যাবে। 20টা পাখি পৌঁছে দেওয়ার জন্য 250 টাকা করে পাবি। শুনে খুশি হয়েছিলাম, 250 করে সপ্তাহে হলে মাসে 1000 টাকা। এর সঙ্গে ঘুঘু আর মুরগি ধরলে তো অসুবিধা নেই, কিন্তু লোকটা যে ছবি দেখিয়েছিল সেই জাতের পাখি চাইলেই পাওয়া যায় না। সারাদিন ঘুরে হয়তো একটারও দর্শন পেলাম না, আবার একদিনেই 8-10টা জুটে গেল। ফরেস্ট ডিপার্টের লোকেদের আমি আর কেয়ার টেয়ার করতুম না, ওরা জেনে গিয়েছিল আমি নীলবাবুর লোক, ভয়ে আমাকে কিচ্ছু বলত না। এদিকের বাসে পুলিশ কিছু বলবে না জানি, মুশকিল হতো জলপাইগুড়ির দিকে। তবু আমি এই ব্যবসা চালাচ্ছিলাম, রোজগারও আমার মন্দ হচ্ছিল না।
তোমার কৌতূহল হয়নি ওইসব পাখি কি জন্য ধরা হচ্ছে?
হয়নি যে তা বলবো না, তবে আমি গরিব মানুষ, যা ইচ্ছে করুক আমি আর মাথা জানাইনি। পাখি দিতাম, টাকা নিতাম, লোকটা বসে থাকত স্টেশনের কাছে চায়ের দোকানে, আমি গেলেই টাকা ধরিয়ে দিয়ে পাখি নিয়ে চলে যেত।
বাহ, তা এমন সুন্দর ব্যবসা বন্ধ কেন করলে?
আপনি আমাকে লোভ দেখালেন, ভালোভাবে বাঁচার লোভ। পাখিগুলোকে দেখে আমার বউ বলতো, আহা কি নিরীহ বেচারা, তোমার পাপ হচ্ছে, সেই সঙ্গে আমাদেরও। আমি ধমক দিতাম, পাপ পাপ করিস নে, আমি পাপ না করলে না কে মরতিস। বুঝতে পারি বউ কথাগুলো পার্বতী দিদিকে বলেছে। পার্বতী দিদি আমাকে ডেকে খুব ধমকালো, বলল আর পাখি ধরলে পুলিশের হাতে তুলে দেবে আমাকে। তা পার্বতী দিদির ক্ষমতা আছে, বড় বড় অফিসাররা আসেন তার কাছে, কিন্তু পার্বতী দিদির তো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই না? হাতির কাজ আমি জানি না, ছেলেটার সঙ্গে হাতিদের বন্ধুত্ব আছে, কিন্তু আমাকে দেখলে ওরা এমন রেগে যায় যে ভয় ওর দিকে আমি যেতামই না। এই সময় আপনি আমায় লোভ দেখালেন। ফেরার সময় বাসে বসে ঠিক করলাম, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে জীবনে আমি আর পাপ করব না। বাবু, লোকে মুখে অনেক উপকার করবে বলে আশা দেয়, কিন্তু কাজের বেলায় আর কথা রাখি নে, তাই আমার ভয়ও ছিল।
তারপর
ফিরে আসার পরই নীলবাবু আমাকে ডেকে পাঠালেন। গেলাম, তিনি বললেন আমাকে আর পাখি ধরতে হবে না। আমি অবাক হয়ে গেলাম, এভাবে নিষ্কৃতি পাবো আমি কল্পনাও করিনি। বললেন আমাকে একটা নতুন কাজ দেবেন, এখন থেকে ভুটানের পাহাড়ের দিকে যে জঙ্গল আছে সেখানে থাকতে হবে, সেখানে গিয়ে থর খুঁজতে হবে আমাকে, থর দেখতে পেলেই তাকে খবর দিতে হবে, আর কি করে ফাঁদ পেতে ওদের ধরতে হয় তাও শিখিয়ে দেবে ওরা।
থর?
বাবু, থর হলো ছাগলের মতো দেখতে, কিন্তু ছাগল নয়, নেপালিরা ওদের থর বলে ডাকে, এই দিকে খুব একটা দেখা যায় না, কেউ কেউ অবশ্য ওদের জংলা ছাগল বলে, সহজে ধরা দেয় না ওরা।
তা তুমি কি করলে?
আমি আর পাতের পথে যাব না বলে ঠিক করলাম।
অর্জুনের মনে পড়ল এই থর বা পাহাড়ি ছাগলের কথা অমল সোমের মুখে সে এর আগে শুনেছে।
তুমি ওদের বলতে পারতে সরাসরি যে আর কোনো অবৈধ কাজ করবে না, কিন্তু তা না বলে তুমি জঙ্গলে কেন পালিয়ে এলে?
বললে ওরা কথা শুনত না, এ অঞ্চলে নীলবাবু যা বলবেন সেটাই আইন, কথা না শুনলে ওরা আমার সর্বনাশ করে দিত বাবু।
কিন্তু জঙ্গলে খাবার নেই, বৃষ্টি বাদল আছে, বন্যজন্তু আক্রমণ করতে পারে, এভাবে কদিন তুমি পালিয়ে বাঁচবে?
যে কদিন পারি আমি শহরের দিকে চলে যেতে পারতাম, কিন্তু তাহলে আমার ছেলে বউকে দেখতে পাবো না আমি, আর জঙ্গলে থাকলে ওদের কাছাকাছি থাকবো। এই কদিনে অবশ্য একটা অন্যায় করেছি, বন মুরগি ধরে ছাড়িয়ে খেয়েছি। এই যা,
কি হলো?
মাটির নিচের ওই ফলটার কথা খেয়ালই ছিল না, মা শিয়ালটা নিশ্চয়ই এতক্ষণে বাকিটা খেয়ে গেছে।
শোনো সুন্দর, তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো বাংলায় গিয়ে খাবে।
অসম্ভব বাবু, ওখানে গেলে নীলবাবু ঠিক খবর পেয়ে যাবে।
সে আবার জানবে কি করে?
ওই বাংলোর কর্মচারীদের মধ্যে ওর যে লোক নেই সেটা জানবো কি করে?
ঠিক আছে, তুমি কাজ করো, রাত হলে এসো, আমি জেগে থাকবো।
সুন্দর অর্জুনকে জঙ্গলের ধারে পৌঁছে দিয়ে ফিরে এলো। এই সময় টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। অর্জুন দৌড়ে বাংলোয় ফিরে এলো। বিকেল হয়ে আসছে, আকাশে জমাট মেঘ, রাত্রে ভারী বৃষ্টি হবে। ফরেস্ট বাংলোর বারান্দায় বসে বৃষ্টি দেখা একটা দারুণ অভিজ্ঞতা। সন্ধ্যের মুখ থেকে তুমুল বৃষ্টি শুরু হল। সুন্দরের জন্য চিন্তা হচ্ছিল অর্জুনের, বেচারা ভিজে যাবে একদম, অসুখ হওয়াও বিচিত্র নয়। পাশের বেতে চেয়ারে বসে মেজর আফ্রিকান ভাষায় একটা বর্ষার গান গাইছিলেন গুনগুন করে। একটু আগে তিনি বলেছেন ফরেস্টে বৃষ্টি দেখলেই তাঁর আফ্রিকার কথা মনে পড়ে। হয়তো কোনো গল্পের ভূমিকা ছিল সেটা, কিন্তু কেউ প্রশ্ন না করায় গানে নিজেকে ব্যস্ত রেখেছেন।
আচ্ছা মেজর, এই গানের কবির নাম কি?
কানাতিক মুজাম্মা, যে নৌকোয় চড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতাম তার মাঝি ছিল লোকটা, অথচ কবিতা লিখলে নির্ঘাত নোবেল পেয়ে যেত একদিনে। লাইনটা শুনুন, হে বৃষ্টি, মেঘ না থাকলে তোমার অস্তিত্ব নেই, যেমন আমার দুঃখগুলোরও কোনো মূল্য নেই আমি না থাকলে। বিউটিফুল, কি বলেন?
হ্যাঁ সত্যিই ভালো, কিন্তু বৃষ্টির জন্যই বারান্দায় পোকা বাড়ছে, আমরা যদি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি তাহলে কারো অসুবিধে আছে কি?
শুয়ে পড়ব সবাই মিলে?
হ্যাঁ কেন
না, মানে আমাদের সতর্ক থাকা কি উচিত নয়? নীল চ্যাটার্জি তার বন্ধুর হেনস্থার বদলা নিতে এখানে আসবে না, যা ফেরোশাস লোক। ওই কি একটা শব্দ আসছে না?
মেজর কথা শেষ করেই কান খাড়া করলেন। বৃষ্টির আওয়াজ ছাপিয়ে একটা গাড়ির আওয়াজ ভেসে আসছে, তারপরেই দূরে হেডলাইটের আলো দেখা গেল আবছা।
আমার অস্ত্রটা নিয়ে আসি।
তিনি দ্রুত ঘরে ঢুকে গেলেন। বৃষ্টি মাথায় নিয়ে গাড়িটা একেবারে বাংলোর গায়ে এসে থামল। দরজা খুলে কে ভেতরে ঢুকে গেল ওপর থেকে বোঝা গেল না, কিন্তু তৎক্ষণাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া গেল। ওরা দেখল চৌকিদার দৌড়ে উঠে এসেছে। সে জানালো নীলবাবু তাদের সাথে দেখা করতে চান, অমল সোম তাকে নিয়ে আসতে বললেন। একটু বাদে নীল উঠে এল, বৃষ্টির জল তার জ্যাকেটে লেগেছে। উপরে এসে হাত জোর করে বলল,
নমস্কার, আপনাদের কি বিরক্ত করলাম নাকি?
মোটেই নয়, বসুন।
আরে আপনারা নিজেদের পরিচয় দেবেন তো। হ্যাঁ, কিরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল বলুন তো। আপনি তো অর্জুন, আমি আপনার ফ্যান, সেই কালিম্পং এ কিডন্যাপিং এর কেসটা থেকে। আপনার বাংলাদেশে গিয়ে রহস্য উদ্ধারের শেষটা অবশ্য আমাকে টানে। যাকগে, আমি এলাম অনেকটা দিদির চাপেই, যা হয়েছে ভুলে যান। হ্যাঁ, এনজয় ইউর ট্রিপ।
অনেক ধন্যবাদ।
শুনলাম আপনারা নাকি একটা ফুলের খোঁজে এসছে যা বিষের গন্ধ ছড়ায়। ইন্টারেস্টিং, এ ব্যাপারে যদি আমার সাহায্য দরকার হয় তাহলে বলবেন।
নিশ্চয়ই বলবো।
হ্যাঁ তাহলে চলি, আপনারা গল্প করুন, নমস্কার।
উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে চলে গেল নীল। তারপর ঘুরে দাঁড়িয়ে অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
আপনি যে ম্যাজিক জানেন তা কখনো পরিণত? আমার নির্বোধ বন্ধু যা করেছে তার উপযুক্ত শাস্তি দিয়েছেন আপনি। হাত নেড়ে আগুন জ্বালাতে এদেশের সাধু সন্ন্যাসীরা এককালে পারতেন, অবশ্য আমেরিকানরা বোতাম টিপে সেটা করতে পারে বলে শুনেছিলাম। চলি।
দ্রুত চলে গেল নীল, তারপরেই গাড়িটা পাক খেয়ে ফিরে গেল। সে উঠে এসেছিল গাড়ির হেডলাইট না নিভিয়ে। জায়গার অন্ধকার আরো বেড়ে গেল।
কিছু বুঝতে পারলে অর্জুন?
না, এ যে দেখছি একেবারে একদম উল্টো ব্যবহার।
হ্যাঁ, আমি যা ভেবেছিলাম নীলবাবু তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। উনি এসে এই বৃষ্টির মধ্যে জানিয়ে গেলেন আমাদের সম্পর্কে সমস্ত খবর ওর নেওয়া হয়ে গিয়েছে।
আমার মনে হয় ছেলেটা ভয় পেয়েছে, বন্ধুকে পুলিশের হাতে তুলে দিয়েছি দেখে বুঝতে পেরেছে ওরও ওই একই অবস্থা করব আমরা।
ভয় পেয়েছে কিনা জানি না, তবে অর্জুন যে বোম টিপে আগুন জ্বালিয়েছিল সেটা ধরতে পেরেছে নীলবাবু। আর আপনি যে আমেরিকায় থাকেন সে খবর নিশ্চয়ই ওর জানা হয়ে গেছে।
সন্ধ্যের পরই রাতের খাবার দেওয়া হল, কিন্তু অর্জুন খেল না।
আমার না এখন খিদে নেই, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো।
মেজর তাই শুনে খাওয়ার সময়টা পিছিয়ে দিচ্ছিলেন, কিন্তু অমল সোম সেটা করতে দিলেন না। ওনারা যখন নিচের খাবার ঘরে যাচ্ছেন তখন দোতলার বারান্দায় বসে অর্জুন বৃষ্টি দেখছিল। যদিও তার মন পড়েছিল জঙ্গলের মধ্যে, শালগাছ ঘেরা জায়গাটায় নিশ্চয়ই এখন বৃষ্টির জল ঢুকে পড়েছে। বেচারা সুন্দর, অন্যায়ের সঙ্গে হাত মেলাবে না বলে এই শাস্তি পেতে হচ্ছে ওকে। সুন্দরকে রাত্রে এখানে আসতে বলেছে, সেই কারণে অমলসম বলা সত্ত্বেও রাতের খাবার সে খেল না। এমন বৃষ্টির রাত্রে চৌকিদার বাবুর্চি বেশিক্ষণ জেগে থাকবে না, তখন সুন্দর এলে খাবারটা ওর সঙ্গে ভাগ করে খেতে পারবে। অর্জুন দেখল বাবুর্চি ওর খাবার উপরে নিয়ে আসছে, শোবার ঘরের টেবিলে যত্ন করে ঢেকে রেখে নেমে গেল। অমল সোম এবং মেজর খাওয়া শেষ করে উপরে উঠে এলেন।
খেতে পেলে শুতে চায়, এই কথাটা আমার ক্ষেত্রে খুব খাটে, ভীষণ ঘুম পাচ্ছে।
ঠিক আছে, শুয়ে পড়ুন না।
আচ্ছা, আফ্রিকাতেও তাই করতেন? আফ্রিকা নয়, গ্রিনল্যান্ড থেকে 100 কিলোমিটার উত্তরে বরফের ওপর তাঁবু খাটিয়ে 3 রাত ছিলাম। তখন শুধুই রাত, সময় বুঝতে হলে ঘড়ি দেখতে হতো। বিকেল 5টার সময় খেয়ে দিয়ে স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে যেতাম। আমার সঙ্গে ছিলেন এক বৃদ্ধ বিজ্ঞানী, স্ট্যানলি স্টিভেনসন। স্ট্যানলির আবার ঘুম আসত না, সে জেগে জেগে হাওয়ার শব্দ শুনত। হাওয়াদের নাকি নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে।
তা থাকতে পারে, আমি চললাম।
অমলবাবুর বয়স হয়ে যাচ্ছে, অল্পতেই টায়ার্ড হয়ে পড়েন।
হাই তুলতে তুলতে নিজের ঘরে চলে গেলেন মেজর। মিনিট পাঁচেকের মধ্যেই নাক ডাকার আওয়াজ ভেসে এল। সন্ধ্যে 7:30 নাগাদ বৃষ্টির তেজ আরো বাড়ল। পোকার জন্য আলো নিভিয়ে দিয়েছিল অর্জুন। জঙ্গলে বাতাসে তুমুল লড়াই চলছে, তার আওয়াজ অবশ্য মেজরের নাসিকা গর্জনকে ছাপাতে পারছে না। নিচের আলোগুলো নিভে গেল, তার মানে বাবুর্চি চৌকিদার তাদের কাজ শেষ করে শুয়ে পড়ল। বিদ্যুৎ চমকাচ্ছে, এক মুহূর্তের জন্য গাছপালা নেগেটিভ ছবি হয়েই মিলিয়ে যাচ্ছে।
বাবু,
চমকে মুখ ফেরাতেই অন্ধকারে ঝাপসা শরীরটা নজরে এলো অর্জুনের। অর্জুন তাজ্জব, কখন নিঃসাড়ে লোকটা খুঁটি বেয়ে দোতলার বারান্দায় উঠে এসেছে তা সে টেরই পায়নি, অথচ সে সুন্দর কোন পথে আসবে তাই অনুমান করার চেষ্টা করছিল।
একি, তুমি তো একদম ভিজে গেছো।
হ্যাঁ বাবু,
এসো।
প্রায় নিঃশব্দে ওরা ঘরে ঢুকল, আলো জ্বালানো না প্রথমে। বড় তোয়ালেটা অর্জুন সুন্দরের হাতে দিয়ে বলল,
ওটা বাথরুম, ওখানে ঢুকে এটা পরো।
সুন্দরের হাতে একটা প্লাস্টিকের প্যাকেট ছিল, সেটা টেবিলের ওপর রেখে যখন তোয়ালে নিল তখন বাইরে বিদ্যুৎ চমকাল। অর্জুন দেখল তার শরীর পুরো জলে ভেজা।
ওটা কি?
আমার জামা বাবু, বৃষ্টির জন্য।
ও ঠিক আছে, যাও।
সুন্দর বেরিয়ে এলো চটপট, অর্জুন খাবার খুলল, তারপর নিজে যতটা সম্ভব কম নিয়ে বাকিটা সুন্দরকে দিয়ে দিল। বুভুক্ষ মানুষ কিভাবে খায় তা অনুমান করল অর্জুন। খাওয়া শেষ করে জল খেয়ে সুন্দর ফিসফিস করে বলল,
কে?
মেজর, তোমার কোনো চিন্তা নেই।
জঙ্গলে একটা বুড়ো বাঘ আছে, ঘুমিয়ে পড়লে ওইভাবে নাকডাকে।
অর্জুনের হাসি পেল, মেজর শুনতে পেলে সুন্দরকে মেরে ফেলতেন। খাওয়ার পর ওরা বাইরে এসে বসল। সুন্দরের কোমরের তোয়ালে অন্ধকারেও পরিষ্কার বোঝা যাচ্ছে রঙের ঔজ্জ্বল্যের জন্য।
খুব ভিজেছো না?
না না, গাছের ঘরে তেমন জল পড়েনি, এখানে আসতে গিয়ে আমি ভিজে গেছি।
তোমার নীলবাবু এসেছিল এখানে?
হ্যাঁ, নীলবাবু।
অর্জুন, ওকে বলো ভয়ের কোনো কারণ নেই, বসো। তোমার নাম সুন্দর?
আগে হ্যাঁ
সুন্দর, ইনি আমার দাদা।
ও,
তুমি নীলবাবুকে এত ভয় পাচ্ছ কেন?
কথার অমান্য করেছি, উনি মেরে ফেলবেন।
সে কি, এর আগে কখনো মেরেছেন?
হ্যাঁ, জঙ্গলে লাশ পাওয়া যায়।
খুন?
ঠিক বলতে পারবো না বাবু, শরীরে কোনো চিহ্ন থাকে না, রক্তও বেরোয় না।
আচ্ছা কতজন এভাবে মারা গিয়েছে?
অন্তত পাঁচজন।
থানা থেকে কোনো ব্যবস্থা নেয়নি?
না, পুলিশ বলে প্রমাণ নেই কে মেরেছে।
তুমি তো পাপই স্বীকার করো, তাই না?
করতাম বাবু, এখন ওসব ছেড়ে দিয়েছি।
হ্যাঁ, তা জঙ্গলের নারী নক্ষত্র তো জানো?
তা জানি বই কি।
সেরাও এর নাম শুনেছ?
সেরাও?
হ্যাঁ সুন্দর, বিকেলে তুমি যাকে থর বলছিলে তারই ভালো নাম সেরাও।
ও হ্যাঁ, চিনি তো।
কি কারণে এই প্রসঙ্গ উঠেছিল অর্জুন?
নীলবাবু ওকে থর স্বীকার করতে বলেছে, অন্তত থর কোথায় আছে তার খবর দিতে হবে। সুন্দর রাজি হয়নি বলে জঙ্গলে লুকিয়ে রয়েছে।
ভেরি গুড। সুন্দর, সেরাও কোন অঞ্চলে থাকে?
পাহাড় আর জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায় আমি ওদেরকে দেখেছি।
আমি জানি, বক্সার পাহাড় থেকে এদিকের ভুটানের পাহাড় পর্যন্ত ওদের দেখা যায়। ওরা কখনোই পাহাড়ের বেশি ওপরে ওঠে না, আবার জঙ্গলের গভীরে ঢোকে না, তাই তো?
আমি অতটা জানি না বাবু।
সুন্দর, তুমি আমাকে থর খুঁজতে সাহায্য করবে?
আমি না বাবু, আমি আর পাপ করবনি বাবু, আমি আর পাপ করতে পারবনি।
তোমাকে কোনো পাপ করতে বলছি না, আমি কখনোই পশু পাখি মারি না, আমরা শুধু ওদের লক্ষ্য করব, ছবি তুলব, ব্যাস। এর জন্য তুমি অবশ্য টাকা পাবে।
কিন্তু নীলবাবু?
সে যাতে জানতে না পারে সেই ব্যবস্থা আমরা করব।
আপনি সঙ্গে থাকবেন তো বাবু?
নিশ্চয়ই, তোমার সঙ্গেই আছি।
ঠিক আছে, কিন্তু আপনাদের অনেকটা পথ হাঁটতে হবে।
কতটা?
তা এখান থেকে তিন পোয়া বেলা
হাঁটব। মনে হচ্ছে বৃষ্টি মাঝরাতেই থেমে যাবে, ভোর ভোর বেরিয়ে পড়তে পারি।
কিন্তু এখন জঙ্গল ভেজা থাকবে, চারিদিকে জোঁক পাতায় পাতায়।
তাহলে
রোদ উঠুক, গাছপালা ঠিক হোক, তারপর?
তোমার কি এখানে একদিন থাকার ইচ্ছা আছে?
মিথ্যা কথা বলবো না বাবু, নীলবাবুর বন্ধু আমার বউকে শাসিয়েছে, আমি তার বদলা নেব বলে এই জঙ্গলে এসেছি। উনি একা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসে, আমি এমন শাস্তি দেব।
সে এখন থানায়, তাকে কোথায় পাবে?
থানায়?
আমরাই ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
হায় রে,
আফসোস করো না। তাছাড়া কাউকে শাস্তি দেওয়া আইনের কাজ, তোমার নয়। তুমি আরো পাপ করতে চাও?
বেশ, তাহলে ভোরেই চলুন।
না, কিছু জিনিসপত্র সঙ্গে নিতে হবে। আমরা 11টা নাগাদ বেরোব। জঙ্গলে তোমায় কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা বলো, অন্ধকার চলে গেলে সেখানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে।
গাছবাড়ির কাছে পৌঁছতে পারবেন বাবু?
গাছবাড়ি? তার চেয়ে শেয়াল যেখানে ছিল সেই জায়গাটায় যাওয়া সহজ।
তাই হবে, ওখানেই থাকবো আমি। তবে আমি চললুম এখন। হ্যাঁ,
সে ঘরে ঢুকে গেল, তারপর নিজের ভেজা খাটো প্যান্টটা পরে প্যাকেটটা নিয়ে যেভাবে এসেছিল সেইভাবেই নেমে গেল বাংলো থেকে। ডুয়ার্সের বৃষ্টি সম্পর্কে পণ্ডিতরাও কোনো পূর্বাভাস দিতে পারেন না। ওরা যখন আজ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল তখন আকাশ পরিষ্কার, গাছপালা এখনো ভেজা, কিন্তু পায়ের তলায় জল জমেনি। সুন্দর আগে আগে যাচ্ছিল। বাংলো থেকে ওরা একসঙ্গে জঙ্গলে ঢোকেনি। মেজর এবং অর্জুন যেমন বেড়াতে যায় তেমনি একটু আগে ভাগে বেরিয়েছিল। নুড়ির রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে ওরা জঙ্গলে পা রেখেছিল। অমল সোম এসেছিলেন মিনিট দশেক পরে। প্রত্যেকেই সঙ্গে একটা ব্যাগ অথবা প্যাকেট নিয়ে এসেছে, তাতে দু একদিনের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। মেজর বেশ উত্তেজিত, সুন্দরের কথা তিনি জানতেন না। একটু আগে অর্জুনের মুখে সব শুনে মাথা নাড়লেন।
মুশকিলে ফেললে আমাকে।
কেন, কিসের মুশকিল?
যেভাবেই হোক একবার না একবার ওই সুন্দরের মাথায় মারতে হবে আমাকে। মার খেয়ে হজম করে যাচ্ছিলাম কে মেরেছে জানি না বলে, জানার পর বদলা না নিলে নিজেকেই তো অসম্মান করব।
অসম্মান কিসের আবার?
হ্যাঁ, মনে হবে আমি খুব ফালতু, শক্তিহীন, মুখ বুঝে মার খেয়ে যাই।
কিন্তু সুন্দর আপনাকে জেনে শুনে মারেনি। অন্ধকার জঙ্গলে আপনাকে শত্রু ভেবে সে আত্মরক্ষা করেছিল মাত্র। পরে কিন্তু ভেবে দেখুন, আপনার জ্ঞানহীন শরীরটাকে সে পাহারা দিয়েছে। তারপর আমরা আপনাকে খুঁজতে গেলে সেই কিন্তু জায়গাটা চিনিয়ে দিয়েছে, এটা তো ভাবুন।
ঠিক, কিন্তু দেখি।
শেষ পর্যন্ত বিকেল হয়ে এল। মাঝে মাঝে জঙ্গল এত ঘন যে চলতে অসুবিধে হচ্ছিল। তবে ভুটানের পাহাড় কাছে এসে পড়েছে চোখেই দেখা যাচ্ছে। অমল সোম সুন্দরের সঙ্গে তাল রেখে চলছিলেন। অর্জুন তাঁদের পায়ে পায়ে, মেজর মাঝে মাঝেই পিছিয়ে পড়ছেন। তার পিছিয়ে পড়ার কারণ নাকি বুট জোড়া। ওটা তিনি আফ্রিকার জঙ্গলে স্বচ্ছন্দে ব্যবহার করতেন। আজ জঙ্গল অভিযান জেনে পায়ে গলিয়েছেন, কিন্তু ডুয়ার্সের জঙ্গলে যে আফ্রিকার জিনিস অচল তা তিনি নাকি জানতেন না। অর্জুন লক্ষ্য করছিল, এতটা দূর জঙ্গল ভেঙে আসতে তেমন কোনো বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়নি। কয়েকটা বনমুরগি, খরগোশ এবং দুটো শেয়াল ছাড়া কেউ ওদের সামনে আসেনি। গতকালের বৃষ্টির জন্য আজ ওরা যে যার ডেরায় লুকিয়ে আছে কিনা কে জানে, কিন্তু উল্টোটাই তো হওয়া উচিত।
দিন শেষ হওয়ার আগে আমরা যতটা সম্ভব পাহাড়ের কাছাকাছি চলে যেতে চাই। এসব জায়গায় রাত কাটানো মোটেই সেফ নয় হে।
সাহেব কিন্তু একদম ঠিক কথা বলেছেন, এই রাত্রিরে বৃষ্টিতে ভেজা কিন্তু খুবই কষ্টের।
আকাশ দেখে মনে হচ্ছে না তিন দিনের মধ্যে বৃষ্টি হবে। তবে আপনি যখন বলছেন মিস্টার সোম, তখন আমাদের হাঁটতেই হবে।
কেন, আপনি কি টায়ার্ড?
টায়ার্ড আমি কখনো হই না। ওই একটু খিদে খিদে ভাব হয়েছে, এই যা।
অমল সোম তাঁর ব্যাগে হাত ঢোকালেন, তা থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে আনলেন।
নিন,
আমি একা খাবো?
যার যার খিদে পেয়েছে খাবে, জঙ্গলে সংকোচের কোনো মূল্য নেই, নিজেকে সুস্থ রাখাই সবচেয়ে বড় কথা।
বিস্কুটের প্যাকেটের মুখ খুলে নিজে একটা নিয়ে মেজারের হাতে ধরিয়ে দিলেন। দেখা গেল খিদে কারোর কম পায়নি। খানিকটা এগোতেই গাড়ির শব্দ পাওয়া গেল, সম্ভবত ট্রাক চলছে।
এদিকে মোটরের রাস্তা আছে নাকি?
মাটির রাস্তা, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাওয়ার জন্য লরি চলে।
কত দূর গিয়েছে
সেটা আমি দেখিনি বাবু।
চলো তো একবার গিয়ে দেখা যাক ট্রাকে কি যাচ্ছে।
শর্টকাট পথ করে ওরা মিনিট পাঁচেক যেতেই রাস্তাটাকে দেখতে পেল। বোঝাই যাচ্ছে ওই রাস্তা সচরাচর ব্যবহার করা হয় না। তারপরেই ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। দেখা গেল একটা খালি ট্রাক ফিরে যাচ্ছে, ড্রাইভার এবং খালাসি ছাড়া গাড়িতে কেউ নেই।
খালি ট্রাক ফিরে যাচ্ছে, ওদের তো কাঠ বোঝাই করে নিয়ে যাওয়ার কথা। উনি বেড়াতে নিশ্চয়ই আসেনি।
এমনও হতে পারে যে কোনো জিনিসপত্র নিয়ে এসেছিল।
হ্যাঁ, কিন্তু কোথায় গিয়েছিল সেটাই হচ্ছে কথা।
দৌড়ে গেলে ট্রাকটাকে ধরা যায়
না, তাতে কিচ্ছু লাভ হবে না, উল্টে আমাদের অস্তিত্ব জানিয়ে দেওয়া হবে। চলো।
আমি একটা কথা বুঝতে পারছি না, এইরকম একটা রাস্তা থাকতে আমরা এত কষ্ট করে জঙ্গল ভেঙে এলাম কেন? একটা ট্রাক বা জিপ ভাড়া করে অনেক কম সময়ে চলে আসতে পারতাম তো।
পারতাম যদি রাস্তাটার কথা জানা থাকত। জঙ্গলের ম্যাপে এই রাস্তাটার কোনো হদিশ নেই। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং।
একটু আগেও ওরা খোলা মনে হাঁটছিল, অর্জুন গুনগুন করে গানও গেয়েছে, কিন্তু ওরা এখন নিঃশব্দে সতর্ক পায়ে হাঁটছিল। ভুটানের পাহাড়ের প্রায় গায়ে পৌঁছতেই অন্ধকার নেমে এলো জঙ্গলে। সুন্দর চটপট তল্লাশি করে একটা জায়গা বাঁচল। সমতল থেকে জঙ্গল উঠে গেছে পাহাড়ে। ভুটান এবং ভারতবর্ষের মধ্যে কোনো দেওয়াল বা কাঁটা তারের বেড়া নেই। এদেশের মানুষ ওদেশে চলে যাচ্ছে পাসপোর্ট ছাড়াই। পাহাড়ের নিচে একটা চওড়া পাথর পড়েছিল। পাথরটার উপরের দিক বেশ মসৃণ, ফুটদশেক হবে পাথরটা। মাথার ওপর একটা ঝাঁকড়া গাছ আছে। অমল সোমেরও পছন্দ হল পাথরটা, রাত্রিবাসের পক্ষে ভালোই। অল্প বৃষ্টি হলে গাছ তাদের রক্ষা করবে, আবার মাটিতে ঘোরা জীবজন্তু সহজে নাগালও পাবে না।
প্রাকৃতিক কাজকর্ম সেরে উঠে পড়ুন ওপরে। আগে জানলে তাঁবু সঙ্গে আনতাম,
তাহলে মন্দ হতো না। তাঁবুতে থাকা দারুণ থ্রিলিং।
তোমাকে নিয়ে একবার আফ্রিকায় যাব, দেখবে কি থ্রিল।
ওপরে উঠতে মেজরের একটু কষ্টই হল, ভারী শরীরটাকে টানা হ্যাঁচড়া করে তুলতে অর্জুনের সাহায্য নিতে হল।
ফ্যান্টাস্টিক, শুধু যদি চাঁদ উঠত আজ রাতে।
অর্জুন দেখল আকাশের নীল এখন হারিয়ে যাচ্ছে, পাতলা মেঘের আস্তরণ ছড়াতে শুরু করেছে। বৃষ্টি যতক্ষণ না থামছে ততক্ষণ এই পাথরের বিছানা বেশ আরামদায়ক। নিচে একটা আড়াল দেখে আগুন জ্বালিয়েছে সুন্দর।
সাহেব, আপনি আমাকে আধা ঘন্টা সময় দিন, আমি চারটে মুরগি ধরে আনছি। এই মুরগিগুলো রাত্রে ভালো দেখতে পায় না, এদিকে মানুষজনও তো খুব একটা আসে না, তাই ওদের পেতে খুব একটা অসুবিধা হয় না।
ঠিক আছে, একটু কফি খেয়ে নেওয়া যাক এখন।
অমলদার ব্যাগে যে কফি বানানোর সরঞ্জাম ছিল তা অর্জুন জানত না। প্লাস্টিকের গ্লাসে লাল গরম কফি খুব ভালো লাগল। আগুন নিভিয়ে দিয়ে নিজের ঝোলা নিয়ে সুন্দর ঢুকে গেল জঙ্গলে। অমল সোম পাথরের ওপরে উঠে এলেন।
জায়গাটা দেখছি বেশ ভালোই। আমরা ঠিক কিসের অভিযানে এসেছি মিস্টার সোম? এটাকে কি অভিযান বলা যায়? তো কি জঙ্গলে রাত কাটানো, মাইলের পর মাইল হাঁটা, আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু বিষাক্ত ফুল খুঁজতে আমাকে একটুও সাহায্য করছেন না। তো কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। প্রথম কথা, এখানে কেউ বলল না ওরকম কোনো ফুলের কথা সে আগে শুনেছে। জঙ্গলে তো অনেক ঘোরাঘুরি হল, সেরকম ফুলের অস্তিত্ব নজরে তো পড়ল না। আমার মনে হয় কেউ মন গড়া গল্প প্রচার করছে। কিন্তু তাতে তার কি লাভ? গুজব যারা ছড়ায় তারা কি সবসময় নিজের লাভের কথা চিন্তা করে?
আচ্ছা, আমরা কদিন থাকছি জঙ্গলে?
হ্যাঁ, কালই ফিরে যেতে পারি। আমি একটা সেরাও ধরতে চাই।
সেরাও?
হ্যাঁ, পাহাড়ি ছাগল, খুব বিরল প্রজাতির। যেহেতু ওরা আমাদের বনাঞ্চলে কম আসে, তাই বনবিভাগ সরাসরি কিছু করতে পারছে না। ওরা সাধারণত ভুটানের পাহাড়ের নিচের দিকে ঘোরাফেরা করে। হঠাৎ এই নিরীহ প্রাণীটির চাহিদা পশ্চিমের বাজারে বেড়ে গিয়েছে, ফলে আমাদের দেশের লোভী মানুষরা আরো বড় লোক হওয়ার নেশায় মেতে উঠেছে। ভুটানের রাজাও চাইছেন ওদের রক্ষা করতে, কিন্তু ওদের সংখ্যা কত, ঠিক কোথায় থাকে তাও কারো জানা নেই। আর জায়গাটা যেহেতু দূর দেশের সীমান্ত অঞ্চল, তাই বিধিনিষেধের বেড়া টপকানো মুশকিল হয়ে গিয়েছে। আমি যদি অবশ্য কপালে থাকে একটা সেরাও ধরব, তারপর তাদের দলের সন্ধান পেতে অসুবিধা আমার হবে না।
ওদের তো অনেক দল থাকতে পারে।
অনেক হলে তো সংখ্যায় ভারী হবে, দল কত তাও জানা যাচ্ছে না।
কিন্তু আপনাকে এখানে কি করতে হবে?
একটা রিপোর্ট দিতে হবে, সেরাওদের কিভাবে সংরক্ষণ করা যায় এবং চোরা শিকারীদের হাত থেকে তাদের বাঁচানোর উপায় কি, তা জানাতে হবে আমাদের ভারত সরকারকে।
ব্যাপারটা যখন সরকারি তখন তো আপনি প্রকাশ্যেই দলবল নিয়ে আসতে পারতেন। এই রিপোর্ট দুটোর জন্য এত গোপনীয়তার কোনো দরকার ছিল কি?
ছিল। প্রথমত,
অমল সোম থেমে গেলেন। জঙ্গলে তখন গভীর অন্ধকার নেমে গেছে, কিন্তু তার মধ্যেই অজস্র জোনাকি দাপিয়ে বেড়াচ্ছে চারিদিকে। পাখিরাও চুপ করে গেছে অনেকক্ষণ, কিন্তু মাঝে মাঝেই অদ্ভুত ডাক ভেসে আসছে। এই ডাক কোনো পরিচিত জানোয়ারের নয়, কিরকম গা ছমছমে হয়ে উঠল হঠাৎ পরিবেশ।
সেটা আবার কি জিনিস?
অদ্ভুত জীব, একে আমি দেখেছি ব্রাজিলে। তুয়ার্সে এলো কি করে?
কিরকম দেখতে বলুন তো।
শিয়াল হয় না, নেকড়ে পাঞ্চ করলে যেমন দাঁড়ায় সেই রকম, মুখটা কিছুটা বুলডগের মতো।
বুনো কুকুর?
তা বলতে পারো, খুব হিংস্র হয়। বড় দলে থাকলে বাঘও ওদের এড়িয়ে চলে। চোয়াল খুব শক্ত, এই পাথরের ওপর লাফিয়ে উঠতে পারবে বলে মনে হয় না। আপনার পেনটাকে হাতের কাছে রাখুন, দরকার হলে পুড়িয়ে দেবেন, একটা পুড়লে আর আসবে না।
ল্যাঙ্গো ডেকে যাচ্ছিল, বেশ করুণ ডাক, সম্ভবত সঙ্গীদের সন্ধান করছে। অর্জুনের মনে হল রাত না নামলে জঙ্গল রহস্যময় হয় না, কিন্তু সুন্দর তো এখনো ফেরেনি, সে যদি ওই ল্যাঙ্গোর সামনে পড়ে। তার মনে অস্বস্তি ঢুকল।
হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রথমত সরকারি দল আমাকে ইচ্ছে মতন সেরাও দেখাতে পারত না, ওরা জনপদ এড়িয়ে চলে। দুই, চোরা শিকারীরা আমাদের অস্তিত্ব জেনে যেতই এবং নিজেদের ক্রিয়াকলাপ বন্ধ রাখত। তাই আমি এখানে এসে একজন লোকাল লোকের খোঁজ করছিলাম যে কখনো সেরাও দেখেছে। ডিএফও বলেছিলেন হদিশ দেবেন, কিন্তু গতকাল পর্যন্ত সেরকম কারো সন্ধান তিনি পাননি। তখন ভাবলাম নিজেরাই জঙ্গলে ঘুরব। এই সময় তোমার সুন্দরবাবুর খবর পেলাম।
তো এই সারাও এক্সপোর্ট করতে পারে, এই চোরা শিকারীদের সন্ধান পেয়েছেন নাকি?
অনুমানের উপর নির্ভর করে আমি কখনো সিদ্ধান্ত নিইনি।
তাহলে সুন্দরকে পেয়ে কিন্তু আমাদের লাভই হয়েছে, বলুন।
অবশ্যই।
হঠাৎ পাতার শব্দ হল, মেজর হাত উঁচু করলেন, অন্ধকারেও বোঝা গেল সেই হাতের মুঠোয় কলমটা ধরা রয়েছে।
কে সুন্দর?
হ্যাঁ সাহেব, দুটো ধরেছি, বেশ বড় সড়ো, চারজনের হয়ে যাবে।
কোথায় পেলে?
ওই পাহাড়ের খাজে, সিকি মাইল দূরে। কিন্তু সাহেব, আপনারা একটু আস্তে কথা বলুন, আমি দূর থেকে কিন্তু শুনতে পাচ্ছিলাম।
কেন?
জঙ্গলে লোক ঢুকেছিল, এখন আছে কিনা জানি না। আমি ওই প্যাকেটটা কুড়িয়ে পেয়েছি পাহাড়ের গায়ে, একেবারে টাটকা, হয়তো কারুর পকেট থেকে পড়ে গেছে।
সুন্দর প্যাকেটটা ওপরে ছুঁড়ে দিল, অর্জুন কোনো মতে ধরে ফেলল।
ডানহিল, অর্ধেকের বেশি সিগারেট আছে।
এদিকে লোকে ডানহিল পাওয়ার কথা তো নয়।
ওদিকে সুন্দর বসে গিয়েছে মুরগি নিয়ে, অত দ্রুত মুরগি ছাড়িয়ে কাউকে আগুন জ্বালাতে দেখেনি সে। দুটো লম্বা কাঠির মধ্যে একটা কাঠি আড়া আড়ি পেতে তার তলায় আগুন জ্বালিয়ে দিল সুন্দর। তারপর মুরগি দুটোকে আড়া আড়ি কাঠির মধ্যে কায়দা করে ঝুলিয়ে দিল সে।
বড্ড জোঁক হয়েছে জঙ্গলে, কাল জল হওয়ার জন্য এদের এত বাড় বেড়েছে।
সঙ্গে সঙ্গে ওরা তিনজন নিজেদের প্যান্ট শার্ট জুতো পরীক্ষা করতে লাগল। না, জোঁক কারু শরীরে হানা দেয়নি। নিবিষ্ট হয়ে মুরগি ঝলসাচ্ছিল সুন্দর, বেশ পাকা হাতের কাজ। মিনিট কুড়ি লাগল, তারপর এক একটা মুরগি দুটুকরো করে ওপরে চালান করে দিয়ে বলল,
নুন কম আছে, কি করা যাবে আর।
আমার সঙ্গে নুন আছে, যা যেমন ইচ্ছে মাখিয়ে নাও।
সুন্দর ওপরে উঠে এল, প্রায় 500 গ্রাম ঝলসানো মুরগির মাংসে কামড় দিয়ে অর্জুনের মনে হল এর চেয়ে ভালো রোস্টেড চিকেন সে কখনো খায়নি। ঠিক তখনই কয়েক হাত দূরে বিভৎস ডাকটা আচমকা শোনা গেল। চারজনের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। অর্জুন অন্ধকারে নড়াচড়া করতে দেখল প্রাণীটাকে। এই তাহলে ল্যাঙ্গো, ওরা মাংসের গন্ধ পেয়ে চলে এসেছে।
একাধিক দেখছি, ওপরে উঠে আসবে না তো?
আয় হাত হাত ভাগ এখান থেকে, মুরগি খাবে, আমি কষ্ট করে ধরে আনলাম তোদের খাওয়াবো বলে।
শোনো, তুমি এদের আগে দেখেছো?
বুনো কুকুরগুলো খুব বদমাস, এতটা লাফাতে পারবে না, মাংসকে হাড়গুলো ফেলে দিন, ওরা তাতেই খুশি।
ল্যাঙ্গোগুলো সম্ভবত নিচে বসে পড়েছে, এভাবে কোনো ভালো খাবারও আরাম করে খাওয়া যায় না। মাঝে মাঝে যখন হাড় ছুঁড়ে দেওয়া হচ্ছিল, তখন সেটার জন্য ওরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে, চিৎকার কামড়া কামড়ি শুরু হয়ে যাচ্ছিল। খাওয়া শেষ হতে অর্জুন বুঝল পেট দারুণ ভরে গিয়েছে, এভাবে কোনোদিন সে শুধু ঝলসানো মাংস দিয়ে ডিনার করেনি। অমল সোমের ওয়াটার বটল থেকে সকলে 3 ঢোক জল রেশন হিসেবে পেল। অর্জুন তার ব্যাগ থেকে চাদর বের করে পাথরের উপর বিছিয়ে শুয়ে পড়ল।
এই অবস্থায় তোমার ঘুম আসবে?
হ্যাঁ, আমরা তো নিরাপদেই আছি।
চোখ বন্ধ করলেই ওরা উপরে উঠে এসে টুঁটি ছিঁড়ে ফেলবে,
তখন ঠিক জেগে যাব।
হাওয়া বইছিল, মশার হাত থেকে বাঁচার জন্য অর্জুন মুড়ি দিয়ে শুল। ভগবান যদি আজকে রাতটায় বৃষ্টি না দেন তাহলে বাঁচোয়া। ঘুম ভেঙে যাওয়া মাত্র মনে হলো আর রক্ষে নেই, কুকুরগুলো ওপরে উঠে এসেছে, গজরাচ্ছে আক্রোশে, এখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেও যখন কিছু হলো না, তখন খেয়াল হলো ফোটা মেজরের নাসিকা গর্জন, অঘরে ঘুমোচ্ছেন ভদ্রলোক। ডান হাত থেকে কলমটা খসে পড়েছে পাশে, ওটা তুলে নিল অর্জুন। ওপাশে অমল সোম এবং সুন্দর শুয়ে আছে, বিচিত্র সব আওয়াজ ভেসে আসছে জঙ্গল থেকে। এইসব শব্দাবলীর কোনো উৎস তার জানা নেই। সে নিচের দিকে তাকাল, ল্যাঙ্গোগুলো সম্ভবত হতাশ হয়ে চলে গিয়েছে। আকাশ এখন তেমনই ছাই রঙা মেঘে ছাওয়া। অর্জুন বাবু হয়ে বসল। হঠাৎ তার চোখ পড়ল পাথরের প্রান্তে কালো মতো কিছু নড়ছে, ধীরে ধীরে উঠে আসছে ওপরে। ওটা যে একটা সাপ সেটা বুঝতে সময় লাগল। সাপটা এগিয়ে যাচ্ছে সুন্দরের দিকে। একটুও দেরি না করে সে মেজরের পেনের বোতাম টিপল, সঙ্গে সঙ্গে সাপটার মাথায় আগুনের শিখা আছড়ে পড়ল। পড়ামাত্র সাপটা মোচড় খেয়ে ঝটপটিয়ে নিচে পড়ে গেল। অমল সোমের গলা শোনা গেল।
কি হয়েছে?
সাপ উঠে আসছিল।
অর্জুন তখন পাথরের কিনারে চলে গিয়ে নিচে তাকাচ্ছে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। সে পেনটা আবার সক্রিয় করল, নিচের দিকে তাক করে। ঘাস এবং আগাছায় আগুন পড়ল এবং তারই আলোয় সে সাপটাকে দেখতে পেল। তখনও শরীর নড়ছে, এত মোটা এবং লম্বা সাপ সচরাচর দেখা যায় না। সে প্যানের বোতাম অফ করা সত্ত্বেও আগাছার আগুন নিভতে সময় লাগল। ভাগ্যিস গতকালের বৃষ্টি মারাত্মক হয়েছিল, নইলে আগুন ছড়িয়ে পড়া অস্বাভাবিক ছিল না। আকাশ একটু একটু করে মেঘ মুক্ত হচ্ছে, যদিও মুখ উঁচু করলে গাছের পাতার আড়াল, তবু চারপাশের আকাশ দেখতে অসুবিধে হচ্ছে না। ওপাশে পাহাড় উঠে গেছে। হঠাৎ অর্জুনের মনে হল পাহাড়ের গায়ে কিছু নড়ছে। সে ভালো করে দেখার চেষ্টা করল, ঘন ছায়া মাখা বলে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সে নিঃসন্দেহে কিছু নড়তে দেখেছে ওখানে। বড়জোর 100 গজ দূরত্বে হবে। অর্জুন চুপচাপ তাকিয়ে রইল। মিনিট দেড়েক বাদে একটা জন্তু উঠে দাঁড়াল পাহাড়ের গায়ে গেঁথে থাকা পাথরের উপর। এখন তাকে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। জানোয়ারটা খুব চঞ্চল স্বভাবের, ঘাড় ঘুরিয়ে এপাশ ওপাশ দেখছে, মাঝে মাঝেই লাফাচ্ছে। প্রথমে মনে হয়েছিল হরিণ, কিন্তু তারপর খেয়াল হল সেরাও নয় তো। সে নিঃশব্দে অমল সোমের কাছে পৌঁছে গিয়ে মৃদু ধাক্কা দিল। অমল সোম জেগেই ছিলেন, চুপচাপ উঠে বসলেন। অর্জুন তাকে আঙুল তুলে দেখাতে তিনি উত্তেজিত হয়ে পড়লেন। তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা দূরবীন বের করে চোখে লাগালেন। এই অল্প আলোয়ে দূরবীন কাজ করে কিনা অর্জুন জানে না। অর্জুন দূরবীনটা নিল। জানোয়ারটা তখনও ফটোগ্রাফারকে পোজ দেওয়ার ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। দূরবীনটা কিছুটা ঘুরিয়ে লক্ষ্যস্থলে নিয়ে যাওয়া মাত্র অনেকটা স্পষ্ট দেখতে পেল সে। ওর মন নিশ্চয়ই খুব ভাবুক প্রকৃতির, নইলে আকাশের দিকে মুখ করে কি দেখছে দুচোখ ভরে? পাথর গাছ ইত্যাদি স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও একটা নীলের আস্তরণ সামনে ছড়ানো। এই দূরবীনটা তাহলে সাধারণ নয়। হঠাৎ কানের কাছে ক্লিক শব্দ হতে অর্জুন মুখ ফেরাল। অমল সোম ছবি তুলে যাচ্ছেন। হঠাৎ লাফ দিয়ে উধাও হয়ে গেল সেরাও।
যাবেন?
পাগল, এই অন্ধকারে কোথাও খুঁজে পাবে না ওদের।
আলো নেই, আপনি ছবি তুললেন কেন?
এই ক্যামেরা তোলা যায়, প্রিন্ট করার পর দেখাবো। যাক, সুন্দর আমাদের ঠিক জায়গায় নিয়ে এসেছে জানো। ও যখন ফিরে এসে বলল ওদিকে মানুষের আনাগোনা হয়েছে, তখনই মনে হচ্ছিল লোকস্থলে পৌঁছে গিয়েছি। না, এবার শুয়ে পড়ো।
অর্জুন শুয়ে পড়ল। পাশে মেজর তখনও প্রবল বিক্রমে নাক ডেকে যাচ্ছেন। ওপাশে সুন্দর মড়ার মতো ঘুমোচ্ছে। ওরা দুজনেই জানল না এক্ষুনি কি হল। অর্জুন পাশ ফিরে শুয়ে পেনটা হাতের মুঠোয় রাখল। বলা যায় না, পোড়া সাপটার যদি কোনো সঙ্গী থাকে সতর্ক থাকাই ভালো। হঠাৎ করে তার কানে অনেক ল্যাঙ্গোর ডাক ভেসে এল। ওরা ডাকছে পাহাড়ের গায়ে, কে জানে সেরাওটাকে ওরাও দেখতে পেয়েছে কিনা। কিন্তু এই সেরাও একা কেন? ওরা তো দল বেঁধে থাকে। দূরবীনে দেখে তার মনে হয়েছে ওরা খুব নিরীহ এবং অবলা, ঠিক ছাগলের মতো। ওর যে এত চাহিদা তা কে বিশ্বাস করবে? ঠিক গালের মাঝখানে একটা বড় জলের ফোঁটা পড়া মাত্র অর্জুন উঠে বসল। বসে দেখতে পেল বৃষ্টি নেমে পড়েছে। যেহেতু ওরা একটা পাতায় ছাওয়া ঝাঁকড়া গাছের নিচে শুয়েছিল, তাই এতক্ষণ জল পড়েনি এখানে, কিন্তু বাকিরা উঠে পড়েছে আগেই।
তোমার ঘুম বটে, বৃষ্টি পড়ছে টেরই পেলে না।
অর্জুন অবাক হয়ে তাকাল। তার ঘুম? মেজারি তো সারা রাত নাক ডেকে গেলেন।
বয়স অল্প, একটু ঘুম তো হবেই, কিন্তু আমরা এখন কি করব?
এরকম বৃষ্টি হলে এখানেও জল পড়বে।
অর্জুন মুখ ফেরাল, ফোঁটা ফোঁটা জল পড়ছে। বসে ভেজা ছাড়া কোনো উপায় নেই। অথচ মাঝরাত্রেও আকাশ দেখে মনে হচ্ছিল মেঘ সরে গেছে। বৃষ্টির জলের ফোঁটাগুলো খুব ঠান্ডা, শীতশীত করছিল।
বাবু, আপনার চাদরটা দিন।
কেন, কি করবে?
মাথার উপরে তুলে ধরি, তাতে কিছুটা যদি রক্ষে হয়।
এখানে কোনো আড়াল পাওয়া যাবে না? না,
সেটা পেতে গেলে পাহাড়ে যেতে হবে, যাওয়ার আগেই ভিজে যাবে। তাছাড়া এখন ভোরের সময়, জানোয়ারগুলো এখন একটু জল টল খেতে বেরোয়।
ঠিক আছে, দাও তো হে চাদরটা। হ্যাঁ, চারজনে চার কোণে ধরো, ঠিক চাঁদোয়ার মতো হবে ব্যাপারটা। চারটে লাঠি থাকলে অবশ্য হাত দিয়ে ধরে থাকতে হতো না। বাহ, গুড, আর জল পড়ছে না গায়ে। কি জিনিস কোন কাজে লেগে যায় কে বলতে পারে? এই যা, আমার পেনটা।
পকেট দেখতে গিয়ে চাদর ছেড়ে দিলেন অজান্তে, সঙ্গে সঙ্গে তার শরীরটা চাদরে ঢেকে গেল।
মেজর, আপনার পেনটা আমার কাছে আছে।
ও, বাঁচালে, কিন্তু কি করে গেল বলো তো?
মাঝে সাপ এসেছিল তো, অবশ্য তখন আপনি ঘুমোচ্ছিলেন।
মাই গড, তবে জানো তো, সাপ মানেই কিন্তু বিষধর বা হিংস্র নয়। বেশিরভাগ সাপ আক্রমণ করে ভয় পেয়ে। সাপের কোনো স্মৃতিশক্তিও নেই। একবার অতলান্তিকের নিচে ডুবোজাহাজে যেতে যেতে সাপ দেখেছিলাম। সে সাপ যদি তুমি দেখতে।
আপনার মাথার ওপর থেকে চাদরটা কিন্তু পড়ে গেছে।
জানি হে, মনে হচ্ছে এইটে মোর কমফোর্টেবল। গায়ে তো জল পড়ছে, দিব্যি মুড়ি দিয়ে বসে আছি।
চাদরটা ভিজে সপসপ করছে। সুন্দর মাঝে মাঝে সেটা চিপে জল বের করে আবার মাথার উপর ধরছে। হাত টনটন করলেও এখানে ছাড়া উপায় নেই। বৃষ্টি থামল সকাল সাতটায়। তখনও জঙ্গলে পাতলা অন্ধকার মাখামাখি, ভিজে গিয়েছে চারজন। চাদরে মাথা মুছে অমলসোম বললেন,
এবার একটু চা হোক, কি বলো? আমার ব্যাগটাকে অন্তত বাঁচাতে পেরেছি। ওই সুন্দর, একটু আগুন জ্বালো।
এখন জঙ্গলে শুকনো কাঠকুঠো খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। ভেজা ডালে আগুন জ্বলবে না। সুন্দর তবু নেমে গেল পাথর থেকে।
মুশকিল, কি হলো? ভোরবেলায় চা খেলেই আমাকে প্রকৃতি ডাকে, এখানে সেটা কি করে সম্ভব হবে বুঝতে পারছি না।
কেন, এখানে সারি সারি গাছের আড়াল, অসুবিধে হওয়ার কারণ নেই।
আফ্রিকার জঙ্গলে কি করতেন?
ওখানে তো টেন্ট ছিল, টেন্টের মধ্যে আলাদা টয়লেট।
এখানে গাছের পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করে ফেলুন।
কিন্তু জোঁক আছে যে ডেঞ্জারাস জিনিস।
জিনিস নয়, পোকামাকড়।
তোমার হাসি পাচ্ছে অর্জুন?
এসব সমস্যা কখনো আটকে থাকে না, প্রাকৃতিক ডাক এলে দেখবেন ঠিক ম্যানেজ করে ফেলেছেন। কাল রাত্রে জানেন আমি আর অমলদা ওখানে সেরাও দেখেছি।
সেরাও? ওখানে কখন?
তা ধরুন মাঝরাত্রে।
আহ, আমাকে ডাকুনি কেন?
আপনি তো ঘুমোচ্ছিলেন। অমলদা অবশ্য বেশ কয়েকটা ছবি তুলেছেন।
কিরকম দেখতে?
ছাগলের মতোই।
খুব মিস করেছি দেখছি। কেন যে ঘুমিয়ে পড়লাম।
অর্জুন নিচে নামল, ছাপটা আছে এখনো। একটা ডাল ভেঙে সেটাকে তুলতে চেষ্টা করলো সে। এত ভারী যে ডালটা বেঁকে যাচ্ছিল।
সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ অর্জুন।
আমি ভেবেছিলাম জঙ্গলটা খুব নিরীহ, এখন দেখছি তা নয়। ইন্টারেস্টিং, ল্যাঙ্গোগুলো মনে হয় ধারে কাছে নেই আর।
সুন্দরের ক্ষমতা অসাধারণ। এরই মধ্যে আজ শুকনো কিছু ডালপালা জোগাড় করে এনে চা বানিয়ে ফেলল। আমরা কি পাহাড়ে উঠছি?
না, ওই ডানেলের প্যাকেটটা যেখানে পাওয়া গিয়েছে সেখানে একবার যাব। সকালেই যাওয়া উচিত।
পাত্তাড়ি গুটিয়ে রওনা হতে আরো মিনিট ৪৫ লাগল। এখন আলো স্পষ্ট কিন্তু সূর্য ওঠেনি। জঙ্গলের মধ্যে হাঁটতে অসুবিধে হচ্ছিল। অমল সোম এবং সুন্দর আগে যাচ্ছিলেন। মেজর অর্জুনের পাশে হাঁটতে হাঁটতে বললেন,
সকালের কাজটা যদি ভালোভাবে সারা যায় তাহলে তার মতো আনন্দ আর কিছুতেই নেই। কিন্তু তোমার দাদা এত বড় অভিযানে বেরিয়েছেন আমাদের কিছু না জানিয়ে, এটা ঠিক হয়নি। সঙ্গে খাবার, জল, বিছানা কিছুই তো আনা হয়নি। তোমার খিদে পাচ্ছে না?
না, এখনো তো পাইনি।
পেলে কি করবে?
দেখা যাক না। মেজরের কথায় অর্জুনেরও মনে হলো ওদের তৈরি হয়ে আসা উচিত ছিল। এখনই যদি বাংলায় ফিরে যাওয়া হতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু কে জানে আজকের রাতও এখানে কাটাতে হবে কিনা। অমল সোম হাত তুলে ইশারা করলেন, অর্জুন এবং মেজর নিঃশব্দে এগিয়ে গেল। সামনের কিছুটা জায়গায় জঙ্গল ফাঁকা। গাছের আড়াল থেকে ওরা জায়গাটা দেখল। একটা সরু পথ ওপাশ থেকে এসে ফাঁকা জায়গায় শেষ হয়েছে। মিনিট পাঁচেক আড়ালে দাঁড়িয়ে থাকার পর সুন্দর ঘাড় নাড়ল,
অর্জুন একবার গিয়ে দেখে এসো তো জায়গাটা। জঙ্গল কেটে জায়গাটা ন্যাড়া করা হয়েছে, মাইন্ড ইট, সাবধান।
অর্জুন এগোল পাশে সুন্দর। ফাঁকা জায়গায় পৌঁছে ওরা প্রথমে সরু রাস্তাটাকে দেখল। সন্দেহজনক কিছু নজরে পড়ল না। ফাঁকা জায়গার একধারে পাহাড়ের শুরু। সুন্দর অর্জুনকে আঙুল দিয়ে মাটি দেখাল। সেখানে জুতোর ছাপ স্পষ্ট, আর এই জুতোর দাগ বৃষ্টির আগে পড়েনি, পড়লে তার উপর জল থাকত। বৃষ্টি শেষ হওয়ার পর কেউ এখান দিয়ে হেঁটে গিয়েছে। এক জোড়া জুতো নয়, দুটো জুতোর ছাপ দেখতে পেল সে। সোজা পাহাড়ের দিকে এগিয়েছে। পাহাড়ের কাছে পৌঁছে সে ছাপগুলোকে খুঁজে পেল না। পাথরের ওপর কোনো চিহ্ন পড়েনি। ওরা ফিরে এলো।
তাহলে একটু আগেই ওরা এখানে এসেছিল। এত ভোরে ওই গাড়ি রাস্তায় কেউ এলে আমরা ইঞ্জিনের শব্দ পেতাম। এখানে কোথাও রাত্রে থেকেছে, আমাদের খুব কাছাকাছি ওরা রয়েছে যেন।
হঠাৎ দুটো লোক বড় বড় বাস্কেট আর ক্যান বয়ে নিয়ে এলো সরুপথটা দিয়ে। এই লোকগুলো স্থানীয় মানুষ, কর্মচারী গোছে। ফাঁকা জায়গা পেরিয়ে ওরা পাহাড়ের খাঁজে পা রেখে রেখে ওপরে উঠে মিলিয়ে গেল।
সাহেবদের ব্রেকফাস্ট এলো মনে হচ্ছে। তার মানে সরু রাস্তাটার ওপাশে ওরা বেস ক্যাম্প করেছে। জঙ্গলের আড়াল রেখে আগে চলো, ওদের ওই ক্যাম্পটা দেখে আসি।
জঙ্গলের আড়ালে শরীর রেখে ওরা খানিকটা এগিয়ে যেতেই চিৎকারটা কানে এলো। চিৎকারটা যে কোনো বন্দি জন্তুর তাতে সন্দেহ নেই। ডালপালা সরাতেই ওরা দেখতে পেল দুটো তাঁবু পড়েছে ফাঁকা জমিতে। তাঁবুর এক পাশে একটা লাল জিপসি দাঁড়িয়ে, ওপাশে একটা বড় খাঁচা। চিৎকারটা ভেসে আসছে তাঁবুর আড়াল থেকে, খাঁচাটা শূন্য। একটু পরেই একজন সন্ডামার্কা লোক কুচকুচে কালো একটা প্রাণীকে টানতে টানতে এনে খাঁচার মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। প্রাণীটা দৌড়ে খাঁচার দেওয়াল ভাঙার চেষ্টা করে বিফল হল। তার খাঁচ কাটা শিং খাঁচার লোহার শিকে আটকে যাওয়ায় সে আবার আর্তনাদ করল। লোকটা দাঁড়িয়ে যেন মজার দৃশ্য দেখছিল, এবার হেসে তাঁবুর ওপাশে চলে গেল। অমল সোম তাঁর দূরবীন বের করলেন।
গায়ের রং এখনো কাঁচা রয়েছে, পাকা হাতের কাজ নয়।
রং?
জন্তুটাকে ছাগলের মতো দেখানোর জন্য ওরা রং করে দিল। পাচারে সুবিধা হবে, কিন্তু লক্ষ্য করে দেখুন, মাথাটা অনেক বড়, গাধা আর ছাগলের মিশ্রণ, কানও বড়, চোয়ালের পাশে চুলও বেঢপ লম্বা। পায়ের মরচে পড়া লাল অংশটা কিন্তু লোকটা কালো রং ঢেলে আড়াল করতে পারেনি।
এই সারাও ধরাও তো ক্রাইম।
মনে হচ্ছে লোকটা এখন একাই আছে, এগিয়ে যাব।
না, আসল অপরাধীরা ওপরে গিয়েছে, বেস ক্যাম্প করে রয়েছে এরা। ওরা ওপরে কি করছে তা একবার দেখে আসা দরকার। এ তো পালিয়ে যাচ্ছে না। সুন্দর, তুমি সাবধানে বাঁদিক দিয়ে ওপরে উঠে যাও, কিছুতেই ওদের চোখে যেন না পড়ে যাও, এটা খেয়াল রাখবে। দেখা পেলেই আমাকে জানাবে। কিভাবে জানাবে?
সুন্দর মাটি থেকে একটা কাঠি তুলে দুটুকরো করে জিভের নিচে ফেলে শিশের মতো একটা আওয়াজ করল।
চমৎকার, তুমি দেখছি বেশ গুণী লোক। মেজর, আপনি ফোর্ট আগলান।
ফোর্ট মানে?
যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ফোর্ট আগলানো। আমরা ফিরে না এলে বা ঝামেলা হলে আপনি সোজা থানায় চলে যাবেন, কিন্তু তার আগে যতটা সম্ভব নিজেকে আড়াল রাখুন। চলো অর্জুন।
অমল সোম পা বাড়ালেন। সুন্দর খুব দ্রুত কাঁচা জায়গা পেয়ে বানরের মতো পাহাড়ের সঙ্গে মিশে গেল। একা থাকা যে পছন্দ নয় তা মেজরের মুখ দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই তার।
মেজর, আপনার পেনটা একবার আমাকে দেবেন?
একটু দোনামোনা করে কলমটি হস্তান্তর করলেন মেজর। একা থাকতে হবে বলে যতটা নয়, তার চেয়ে ঢের বেশি তার খারাপ লাগছিল অভিযানে অংশ নিতে না পেরে। গাছের আড়ালে ওরা ডান দিকে সরে এলো অনেকটা। এবার সামনে ফাঁকা জমি, তারপর পাহাড়। এই পাহাড়ের গায়ে ছোট ছোট বুনো ঝোপ, লতানো গাছ, লম্বা গাছেরা রয়েছে অনেক উপরে, মাঝে মাঝে ন্যাড়া পাথর। একটু আগে যে পথ দিয়ে লোক দুটো উপরে উঠে গিয়েছিল সেই পথ তৈরি হয়েছে চলতে চলতেই। পাহাড়ের এই দিকটায় মানুষজন আসে না বলে রাস্তা তৈরির দরকার হয়নি। অর্জুন খানিকক্ষণ তাকিয়ে থাকার পর জলের শব্দ শুনতে পেল, খুব আস্তে, তিত তিত শব্দ।
কাছাকাছি মনে হচ্ছে ঝর্ণা আছে।
শব্দটা অমল সমূহ শুনতে পেয়েছিলেন। মাথা নেড়ে আরো কিছুটা এগিয়ে গেলেন তিনি। তাঁবুর কাছ থেকে ওরা অনেকটা সরে এসেছে। এবার ঝর্ণা চোখে পড়ল। বৃষ্টি না হলে এই ঝর্ণা শুকিয়েই থাকে, কিন্তু জল পড়ায় পাথর ক্ষয়ে গেছে।
ওখানে চলো, প্রকৃতি আমাদের জন্য সিঁড়ি তৈরি করে দিয়েছে।
দৌড়ে ফাঁকা জায়গা পেরিয়ে পাথরের আড়ালে খানিকক্ষণ দাঁড়াল ওরা। ছুটে আসার সময় কারো নজরে পড়ছে কিনা তা বোঝা যাচ্ছে না। অমল সোম পাথরগুলো দেখতে লাগলেন। বিশাল আয়তনের পাথর এ ওর গায়ে হেলান দিয়ে রয়েছে। যাকে সিঁড়ি বলে মনে হয়েছিল তা হঠাৎ দেওয়াল হয়ে গেল। খাঁজে পা দিয়ে কিছুটা উঠতেই আর কোনো অবলম্বন পাওয়া গেল না। তার উপর জলে ভিজে ভিজে শ্যাওলাও পড়ে গিয়েছে মাঝে মাঝে। অমল সোম ইশারায় অর্জুনকে তার কাঁধে পা রেখে উঠতে বললেন। এখন আর কোনো বিকল্প নেই। সংকোচ কাটিয়ে অর্জুন ওপরে উঠে পাথরের ওপর শুয়ে পড়ল। হাত বাড়িয়ে অমল সোমকে টেনে তুলল সে। প্রায় আধ ঘন্টা ওঠার পর ওরা একটু ঝিরিয়ে নিচ্ছিল। এখন পায়ের তলায় জঙ্গলের মাথা, কালচে সবুজ কার্পেট যেন দিগন্তে ছড়িয়ে গেছে। পাথরের খাঁজে খাঁজে বুনো ঝোপ এখন বেশ ঘন। ওরা নিজেদের আড়ালে রেখে সরে আসতে লাগল, আর তখনই গুলির শব্দ ভেসে এল। শব্দটা পাহাড়ে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর শোনা গেল। পাখিরা ভয়ে চিৎকার করে উড়ে গেল নিচের জঙ্গলের দিকে। অর্জুনের মনে হল সুন্দরের কথা, লোকটা ওদের চোখে পড়ে যায়নি তো। অমল সোম দ্রুত এগোচ্ছিলেন, এই বয়সেও তিনি এত চটপটে কিভাবে আছেন তা অর্জুন বুঝতে পারছিল না। পাহাড় ভাঙতে গিয়ে সে বেশ হাঁপিয়ে উঠেছে, অথচ অমল সোমকে দেখে তা বোঝাই যাচ্ছে না।
এই, হোয়াট ইজ দিস, গুলি করলে কেন?
চিৎকারটা শুনতে পেল ওরা, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলেন অমল সোম। ইশারায় অর্জুনকে নিঃশব্দে এগোতে বললেন। দ্বিতীয় গলা কানে এলো,
গুলি না করলে সাপটা আমায় মেরে ফেলত।
মেরে ফেলত? ওকে ডিস্টার্ব না করলেও তোমার কিছুই করতো না।
ননসেন্স,
তোমার বুদ্ধি কম একথা স্বীকার করতে পারছ না কেন? তোমার ওই গুলির আওয়াজে ওরা আর কেউ কাছাকাছি থাকবে বলে ভেবেছ? সব হাওয়া হয়ে গেছে, দিলে সব বিক্রে।
এবার ওরা দেখতে পেল নীল চ্যাটার্জি ধমকে যাচ্ছে বরেন ঘোষালের ভাইকে। বরেন ঘোষালের ভাই সাপটাকে তুলতে যাচ্ছিল একটা ডাল দিয়ে, কিন্তু তার হাত ধরে টানল নীল।
ছেড়ে দাও সব ফালতু সময় নষ্ট।
ওরা চোখের সামনে থেকে সরে গেল। ওদের অনুসরণ করতে গিয়ে অমল সোম দাঁড়িয়ে গেলেন। একটা মোটা সোটা বন মুরগি কক কক করতে করতে বুনো ঝোপ থেকে বেরিয়ে ছুটে যাচ্ছিল। তাকে তাড়া করে আসছে আর একটা মোরগ। হঠাৎ মুরগিটা শূন্যে লাফিয়েই স্থির হয়ে গেল এক লহমার জন্য, তারপরেই ডানা ঝাপটে চিৎকার করতে লাগল। ওর শরীর নিচে পড়ছে না, কিন্তু কাছাকাছি কোথাও এক টানা শব্দ বাজতে লাগল। সঙ্গে সঙ্গে মানুষের পায়ের আওয়াজ এদিকে দ্রুত এগিয়ে এল। মোরগটা খুব ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ পেছনে ফিরে বুনো ঝোপের মধ্যে মিলিয়ে গেল। অমল সোম আবার পাথরের আড়ালে সরে এলেন। দুজন কর্মচারীকে নিয়ে নীল এবং বরেন ঘোষালের ভাই দৌড়ে এল।
চমৎকার, বনমুরগির রোস্ট খাওয়া যাবে আজ।
কথাটা শোনা মাত্র নীল এগিয়ে মুরগিটাকে ছাড়িয়ে নিয়ে ছুঁড়ে দিল দূরে। কক করতে করতে সেটা প্রাণ নিয়ে উধাও হল।
এটা কি হল? ওকে ছেড়ে দিলে কেন? আমি এখানে মুরগি খেতে আসিনি, যা ধরতে এসেছি তা না ধরে কি করে মুরগি দেখে তোমার জিভে জল আসে তা আমার মাথায় ঢোকে না।
যা ধরতে এসেছি তা তো ধরবই, তাই বলে পাও পেতে দোষ কি?
নীল জবাব না দিয়ে আবার ফিরে গেল। তার দুই কর্মচারী তাকে অনুসরণ করল। বরেন ঘোষালের ভাই মুরগিটা যেদিকে ঢুকেছে সেদিকে কয়েক পা এগিয়ে মাথা নাড়ল, তাকে খুব হতাশ দেখাচ্ছিল। শেষ পর্যন্ত সেও ফিরে গেল।
সাবধানে এগোতে হবে, ওরা জঙ্গলে নেট টাঙিয়েছে,
চোখে কিন্তু দেখা যাচ্ছে না।
তৈরি হয়েই এসেছে, তবে নিশ্চিন্ত থাকো কয়েক ঘন্টার মধ্যে সারাও এদিকে আসবে না। যতক্ষণ সারাও না আসে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
কেন?
এখন পর্যন্ত নিচের রং করা জন্তুটা ছাড়া ওদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, থাকলেও কোনো আদালতে সেটা প্রমাণ করা যাবে না।
অর্জুনের মনে হল ওদের অভিযুক্ত করার জন্য ওই একটা সারাও তো যথেষ্ট। অমলদার কথা মতো অপেক্ষা করতে হলে হয়তো অনন্তকাল এখানে বসে থাকতে হবে। এত বড় পাহাড় ছেড়ে সারাও যে এখানে আসবেই তা কেউ জোর করে বলতে পারে কি? এই সময় মৃদু আওয়াজ ভেসে এল। ওটা সুন্দরের পাঠানো সংকেত তা বুঝতে অসুবিধে হচ্ছিল না।
আমার মনে হয় আরেকটু এগিয়ে যাওয়া ভালো।
অমল সোম কিছু বলার আগে কিছু গলা শোনা গেল, ওপর থেকে নিচে নেমে আসছে। ওরাও এগোল।
সাবধানে পা ফেলো, সারোয়ের জন্য ওরা জাল পেতে রেখেছে।
এবার ওদের দেখা পাওয়া গেল। নীল চ্যাটার্জি দাঁড়িয়ে দূরবীনে পাহাড় দেখছে খুঁটিয়ে। ওরা যেখানে চেয়ার পেতেছে সেই জায়গাটা প্রায় পরিষ্কার। দুটো ফোল্ডিং চেয়ার আর টেবিল ওপরে তুলে নিয়ে এসেছে আরামের জন্য। তার একটাতে বসে আছে বরেন ঘোষালের ভাই, সে চোখ বন্ধ করে সিগারেট খাচ্ছে। টেবিলের ওপর বন্দুক জাতীয় একটা অস্ত্র পড়ে আছে, যা লম্বায় বেশি নয়।
গুলি ছুঁড়ে তুমি ১২টা বাজিয়ে দিয়েছ।
দেখো দেখো, এক কথা বারংবার শুনতে ইচ্ছে করছে না।
ঘোষাল, বিদেশে তোমার কানেকশন না থাকলে না তোমার কানে কথাটা আমি ১০০০ বার ঢোকাতাম।
আরে, একটা হেলিকপ্টার ভাড়া করে পাহাড়টাকে সার্চ করলেই তো ঝামেলা মিটে যায়, এভাবে এতটা সময় নষ্ট হয় না।
চমৎকার, সমস্ত পৃথিবীকে ডেকে বলতে চাও যে আমরা একটা মহামূল্যবান প্রাণী ধরতে চলেছি, হ্যাঁ? তোমরা দেখো, ননসেন্স
বলে আবার দূরবীন নিয়ে পাহাড় দেখতে লাগলো নীল। বরেন ঘোষালের ভাই অস্ত্রটা হাত দিয়ে সরিয়ে নিল, তারপর উল্টো দিকে হাঁটতে লাগলো। কয়েক পা যাওয়ার পর তাকে বুনো ঝোপ সরাতে হচ্ছিল।
কোথায় যাচ্ছ?
বোর লাগছে, একটু ঘুরে আসছি।
জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে গেল বরেন ঘোষালের ভাই। বোঝা যাচ্ছিল ওর ব্যবহারে নীল বেশ বিরক্ত। সে নিচের দিকে দূরবীন নামাল। খানিকক্ষণ দেখার পর হঠাৎ ওকে উত্তেজিত বলে মনে হল। দ্রুত আঙুলে ফোকাস ঠিক করছিল সে। অস্ত্রটাকে তুলে নিয়ে নীল নিচের দিকে দৌড়ে নেমে গেল। অমল সোম কিছু বলার আগেই সুন্দরকে দেখা গেল সামনে। ফাঁকা জায়গাটা পেরিয়ে ওদের কাছে এসে সুন্দর বলল,
বাবু বাবু সর্বনাশ হয়ে গেছে, দাড়িওয়ালা মোটা সাহেবকে নীলবাবু দেখে ফেলেছে।
কি করে বুঝলে?
আমি খালি চোখে ওদেরকে ঝাপসা দেখতে পাচ্ছিলাম, উনি তো দূরবীনে স্পষ্ট দেখতে পাবেন, ধরা পড়লে সাহেবের খুব বিপদ।
ও, এত করে বলে এলাম।
অর্জুন তার পাশে গিয়ে দাঁড়াল। খালি চোখেই দেখা যাচ্ছে মেজর একটা গাছের ডালে উঠে বসেছেন। তিনি চেষ্টা করছেন গুঁড়ি মেরে এগিয়ে যেতে। তাঁর লক্ষ্যবস্তু কি তা বোঝা যাচ্ছে না। নিচ থেকে তাকে অবশ্যই দেখা যাবে না, কিন্তু পাহাড়ের ওপর থেকে যে তাকে স্পষ্ট দেখা যাবে এটা তার খেয়ালই নেই। চিৎকার করে তাকে সতর্ক করতে গেলে নিজেদের অস্তিত্ব আর লুকিয়ে রাখা যাবে না। নীল চ্যাটার্জির হাতে মেজর ধরা পড়বে নি।
শোনো, আমি নিচে যাচ্ছি, সঙ্গে না থাকলে মেজর অসহায় বোধ করবেন।
কিন্তু আপনাকে একা পেলে নীল কিছুতেই ছাড়বে না, যেতে হলে তিনজনই যাব।
না, তোমরা বরং ওই ছোকরাকে আটকাও, তাহলে বার্গেন করা যাবে।
অমল সোম দ্রুত নেমে গেলেন। মেজরের জন্য সমস্ত ব্যাপারটা গোলমাল হয়ে গেল।
চলুন আড়ালে যাই।
মেজরের কি হাল হল তা দেখার সুযোগ এখন নেই। বরেন ঘোষালের ভাই যদি বেরিয়ে আসে তাহলে স্পষ্ট দেখতে পাবে। ছেলেটার হাতে অস্ত্র আছে। ওরা দ্রুত জঙ্গলের আড়ালে চলে গেল। সুন্দর এগোচ্ছে নিঃশব্দে, অভ্যস্ত পায়ে। ওর সঙ্গে তাল রাখতে বেশ অসুবিধে হচ্ছিল। হঠাৎ শীষ শুনতে পেল ওরা। সুন্দর অর্জুনকে ইশারা করল থামতে। শীষটা বেজেই চলেছে। সুন্দর প্রায় গুঁড়ি মেরে এগিয়ে চলেছে। শেষ পর্যন্ত দৃশ্যটা দেখতে পেল ওরা। বরেন ঘোষালের ভাই দাঁড়িয়ে আছে রিভলভার হাতে। তার হাত ছয়েক দূরে একটা ভুটানি কোবরা ফনা তুলে দুলছে। বরেন ঘোষালের ভাই যে শীষ দিচ্ছে তা কোবরাটাকে স্থির রাখার জন্য, বুঝতে অসুবিধা হচ্ছে না। হয়তো নীলের বকুনি খেয়ে ও গুলি ছুঁড়ছে না এখন, কিন্তু অর্জুন বুঝল ছেলেটা সাহস আছে। মাটি থেকে প্রায় ৩ ফুট উঁচুতে ফনা তুলে যে সাপ, তার সামনে দাঁড়িয়ে শীষ দেওয়া সহজ ব্যাপার নয়। হঠাৎ সাপটা ধীরে ধীরে মাথা নামালো, তারপর ডান দিকে একটা পাথরের খাঁজে দ্রুত শরীরটা লুকিয়ে ফেলল। বরেন ঘোষালের ভাই পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছল। রিভলভারটা একবার উপরে ছুঁড়ে আবার লুফে নিল। অর্জুন দেখল সুন্দর তার কোমরের গুঁজ থেকে একটা গুলতি বের করছে। সে চট করে ওর হাত চেপে ধরে ইশারায় নিষেধ করল, আর তখনই সাপটা যে পাথরের খাঁজে লুকিয়েছিল সেখানে হুটোপাটি শুরু হল। বরেন ঘোষালের ভাই রিভলভার হাতে দ্রুত এগিয়ে যেতেই একটা কালো গোলার মতো প্রাণী ছিটকে বেরিয়ে এলো। তার ধাক্কায় ছিটকে পড়ল ছেলেটা, রিভলভার চলে গেল ঝোপের মধ্যে। চিত হয়ে মাটিতে পড়েই উঠতে গিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠল বরেন ঘোষালের ভাই। যে জন্তুটা বেরিয়েছিল সেটা যে সারাও, তা বোঝার সঙ্গে সঙ্গেই অর্জুন আর তাকে দেখতে পেল না, কিন্তু সে সাপটাকে দেখতে পেল। খাঁজ থেকে বেরিয়ে এসে প্রচণ্ড আক্রোশে সে আবার ফনা তুলেছে। বরেন ঘোষালের ভাই মাটিতে পড়েছিল তখন, মৃত্যু ভয় এখন তার চোখে মুখে। তবু ওই অবস্থায় সে একটা ছুরি বের করল। এইসব দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর কখন যে তার গুলতিতে পাথর পুড়েছে লক্ষ্য করেনি অর্জুন। শাঁ শব্দে পাথরটা ছুটে গিয়ে সাপের মাথায় আঘাত করতেই সেটা নিচে লুটিয়ে পড়ল। ভুটানি কোবরা শরীরটা তখনও প্রচণ্ড আক্রোশে পাক খাচ্ছিল, কিন্তু তার আর মাথা তোলার সামর্থ্য নেই। অর্জুন এবার বেরিয়ে এলো আড়াল থেকে। যন্ত্রণা সামলাচ্ছিল বরেণ ঘোষালের ভাই। সাপটাকে বিধ্বস্ত হতে দেখে সে যতটা অবাক হয়েছিল তার চেয়ে অনেক বেশি হল অর্জুনকে সামনে দেখে।
ওর এক পা এগোলেই খুন করে ফেলব।
আমি না বাঁচালে তুমি এতক্ষণে জমের বাড়ি চলে যেতে গো বাবু।
তুই তুই এদের সঙ্গে হাত মিলিয়েছিস?
সুন্দর, আমি তিন গুনব। তার মধ্যে যদি ও ছুরিটা না ফেলে তাহলে আমি ওর কপাল লক্ষ্য করে এক্ষুনি গুলতি ছুঁড়ব।
ঠিক আছে।
অর্জুন এক বলতেই ঘোষাল ছুরিটা সরিয়ে দিল।
তুমি উঠে দাঁড়াতে পারবে?
না, মনে হচ্ছে হাড়টা ভেঙেছে। এত জোরে বেরিয়ে এলো। শোন, নিচে আমার লোকজন আছে, তাদের ডেকে আনো, যাও জলদি।
কেন এত তাড়াহুড়োর কি আছে?
আমার আমার যন্ত্রণা হচ্ছে, যাও তাড়াতাড়ি।
ও, যন্ত্রণা হচ্ছে, হোক একটু হোক, চিকিৎসার অনেক সময় পাওয়া যাবে। তার আগে কয়েকটা প্রশ্নের জবাব দাও তো।
অর্জুন ছুরিটাকে লাথি মেরে আরো দূরে সরিয়ে দিল। ঘোষালের মুখ ঘামে চকচক করছে, একটা পা ভাঁজ করতে পারছে না সে। দুহাতের ওপর ভর দিয়ে বসার চেষ্টা করে যাচ্ছে এখন।
কটা সারাও তোমরা এখনো পর্যন্ত ধরেছ?
সরাও, সেটা সেটা আমার কি জিনিস?
পকেট থেকে পেন বের করল অর্জুন।
নিশ্চয়ই এটা চেনো।
আমি ওসব কিছু জানি না। যা জিজ্ঞেস করার নীলকে গিয়ে জিজ্ঞেস কর। নীল, 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 নীল!
মেজর দুল ছিলেন, তার ভয় হচ্ছিল খুব, পা শিরশির করছিল। গাছের ডাল বেশ সরু হয়ে এসেছে, আর এগোলে তার ভার রাখতে পারবে বলে মনে হচ্ছিল না। অথচ ফুলটাকে তিনি দেখতে পাচ্ছিলেন। এত বড় গাছে মাত্র একটি সাদা ফুল ফুটে আছে। অর্জুনরা চলে যাওয়ার পর কি করে সময় কাটাবেন ভেবে পাচ্ছিলেন না মেজর। তার উপর একমাত্র অস্ত্রটি ওকে দিয়ে দেওয়ার পর বেশ অসহায় লাগছিল তার। মনে হচ্ছিল ওপরে বেশ রুদ্ধশ্বাস নাটক হচ্ছে এবং তিনি তার সাক্ষী হতে পারলেন না। এইসব ভাবতে ভাবতে দেখতে পেলেন দুটো লোক পাহাড় থেকে নেমে আসছে গল্প করতে করতে। ওরা এখানে এসেও বেশ ব্রেকফাস্ট করছে ভাবার পর তার খুব রাগ হল। তবু তিনি নিজেকে লুকিয়ে রাখার জন্য জঙ্গলের ভেতরে চলে এলেন। খানিকটা হাঁটার পর তার চোখে পড়ল মাটিতে ঘাসের ওপর অনেক মৌমাছি পড়ে আছে। খামোখা এত মৌমাছি দল বেঁধে এক জায়গায় মরতে গেল কেন বোঝার চেষ্টা করতে তিনি পা মুড়ে বসলেন। আজ পর্যন্ত তিনি কখনো শোনেননি মৌমাছিরা গণ আত্মহত্যা করে। এইসব যখন ভাবছেন ঠিক তখনই তার দাড়িতে কিছু একটা ওপর থেকে পড়ে আটকে গেল। হাত দিয়ে দাড়ির জঙ্গল থেকে যে বস্তুটি টেনে বের করলেন সে এক মৌমাছির মৃতদেহ। সঙ্গে সঙ্গে ওপরে তাকালেন তিনি। ঘন পাতা এবং অনেক ডালের ওপর ঠিক কি আছে তা ঠাউর করতে পারলেন না নিজ থেকে। মৌমাছির চাক থেকে মধু শেষ হয়ে গেলে এরকম হতেও পারে, কিন্তু মেজরের মনে হচ্ছিল ব্যাপারটা দেখা উচিত। তার শরীর ভারী, গাছ বেয়ে ওপরে ওঠায় বেশ ঝুঁকিয়ে আছে। তবু মেজর উঠতে লাগলেন, তাকে বেশ পরিশ্রম করতে হচ্ছিল। প্রায় ঘোরের মধ্যে তিনি এগিয়ে যাচ্ছিলেন। মোটা ডাল সরু হচ্ছে যখন তখন তিনি দেখতে পেলেন বেশ বড় গ্ল্যান্ডিফ্লোরার মতো একটা সাদা ফুল ফুটে আছে অনেক ওপরে। ফুলটা একদম একা, এই গাছে দ্বিতীয় কোনো ফুল ফোটেনি। তারপর তিনি আবিষ্কার করলেন ওই ডালের কাছাকাছি কোনো পাখি বসেনি, মৌমাছিদের দেখা যাচ্ছে না আশেপাশে। এই ফুল সেই ফুল হয়তো যার গল্প তিনি আমেরিকায় বসে শুনেছেন, হওয়া অসম্ভব নয়। এই মৌমাছিগুলো ঠিক ওর নিচে মাটিতে পড়ে মরবে কেন? নিশ্চয়ই ওই ফুলের গন্ধে বিষ আছে। মেজর যখন উত্তেজনায় অস্থির ঠিক তখনই গাছের নিচে এসে দাঁড়ালো নীল চ্যাটার্জি। পাহাড়ের ওপর থেকে গাছের ডালে ঝোলা লোকটিকে খুঁজে পেতে তার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। ওপরের দিকে তাকিয়ে মেজরকে তার ভাল্লুকের মতো মনে হল।
হেই, কে তুই?
সঙ্গে সঙ্গে মেজর স্থির হয়ে গেলেন। কোনো মতে মুখটা নিচের দিকে ফেরাতেই তিনি নীলকে দেখতে পেলেন। ওইটুকুনি একটা ছোকরা তাঁকে তুই বলে সম্বোধন করছে শুনেও নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারলেন না। এতক্ষণে তাঁর মনে হল সঙ্গে কোনো অস্ত্র নেই। অমল সোম বলেছিলেন গা ঢাকা দিয়ে থাকতে, সেটা ব্যর্থ হল। মেজরের মুখ দেখা মাত্র নীল তাকে চিনতে পারল।
ঝটপট নেমে এসো, নেমে এসো, নইলে গুলি চালাবো।
অজান্তেই তুই থেকে তুমিতে সরে এলো সে। মেজর বুঝলেন তাঁর আর কিচ্ছু করার নেই। ফুলটির দিকে তাকালেন তিনি, এখনো অনেকটা দূরত্বে রয়েছে সেটা। একটা আকশি থাকলে টেনে আনা যেত।
নেমে এলে তো ফুলটাকে পাওয়া যাবে না।
ফুল মানে
কি ফুল?
মনে হচ্ছে ওটাই বিষ ফুল।
নেমে না এলে না ওই ফুল তোমাকে আমি খাওয়াবো চাঁদু।
আয়, ও ওইভাবে কথা বলো না, তুমি কিন্তু আমার হাঁটুর বয়সী।
সঙ্গে সঙ্গে গুলি চালালো নীল, একটাই গুলি, সেটা মেজরের ডান কান ঘেঁষে বেরিয়ে গেল। মেজরের শরীর কাঁপতে লাগলো, ছেলেটা উন্মাদ। তিনি নামার চেষ্টা করলেন, কিন্তু গাছ বেয়ে ওপরে ওঠা যত সহজ, নামা তার চেয়ে অনেক বেশি কঠিন। দুবার পড়তে পড়তে সামলে নিয়ে তিনি আর্তনাদ করলেন,
আমি নামতে পারছি না।
ওঠার সময় খেয়াল ছিল না? ট্রাই ট্রাই এগেন।
নীল চিৎকার করতেই দুটো লোক ছুটে এলো, ওরা গুলির আওয়াজ পেয়েই এসেছে।
ভাই, লোকটাকে নামিয়ে আনো জলদি।
অনেক কসরত করে ওরা মেজরকে মাটিতে টেনে নামাতে পারল। মেজর তখন থরথর করে কাঁপছিলেন, গাছে চড়া তাঁর অভ্যেস নেই, জামা কাপড়ের অবস্থা সঙ্গীন।
এখানে কেন এসছো?
ফুল 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 খুঁজতে।
কি ফুল?
বিষ ফুল।
প্রচন্ড জোরে একটা আঘাত এসে পড়ল মেজরের গালে। তিনি ডাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলেন, লোক দুটো ধরে ফেলল।
তোমার সেই দুই গোয়েন্দা সঙ্গী কোথায়?
মেরে হাড় ভেঙে দেবো বদমাইশ ছোকরা, আমার গায়ে হাত তুলেছ বাজি বদমাইশ উল্লুক, বন্দুকটা রেখে খালি হাতে একবার এসো দেখি।
সঙ্গে সঙ্গে ঘুষির ঝড় উঠল। মেজর কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেলেন। তার জামার কলার ধরে টেনে তুলল নীল।
লোক দুটো কোথায়?
জানি না।
তার দাড়ি ততক্ষণে রক্তে ভিজে জবজব করছিল।
জানো না আমার পেছনে গোয়েন্দাগিরি করা হচ্ছে?
বিশ্বাস করো আমি শুধু ফুলের সন্ধানেই এসেছি।
এবার কি মনে হতে মেজরকে মাটিতে ফেলে দিয়ে উপরে তাকালো নীল। সঙ্গীদের বলল,
এই লোকটাকে খাঁচায় ঢুকিয়ে রাখো তো, আর হাত পা বেঁধে রাখবে।
সঙ্গে সঙ্গে লোক দুটো ওকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল। গাছের ডালগুলো লক্ষ্য করতে করতে নীল মরা মৌমাছিদের কাছে চলে এসেছিল। ঠিক তখনই ওপর থেকে একটা মৌমাছির মৃত শরীর নিচে নেমে এলো। সে মাটিতে তাকাতেই আগের মৃত মৌমাছিদের দেখতে পেল। এতক্ষণে সে অবাক হল। এক লাফে নিচের ডালটা ধরে বন্দুক নিয়ে সে কিছুটা উপরে উঠতেই পায়ের শব্দ কানে গেল। শব্দটা আচমকা নেমে গেল। গাছের সঙ্গে নিজেকে মিশিয়ে ওপর থেকে লক্ষ্য করতে লাগলো নীল। তারপর মনে হল ঘোষাল হয়তো নিচে নেমে এসেছে গুলির আওয়াজ শুনে। অমল সোম স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, ওপর থেকেই তার কানে গুলির আওয়াজ পৌঁছেছিল। কিন্তু নিচের জঙ্গলে এসে মেজর যে গাছটিতে উঠেছিলেন সেই গাছটিকে তিনি চট করে খুঁজে পেলেন না। যখন মনে হল কেউ কাছাকাছি নেই তখন গাছের আড়াল ছেড়ে পা বাড়ালেন, কিছুটা হেঁটে চাপা গলায় ডাকলেন,
মেজর।
ডাকটা নীলের কানে পৌঁছল, সে বন্দুক সতর্ক হাতে ধরল। ওপর থেকে অমল সোমকে সে দেখতে পেল। এখন গুলি চালালে লোকটা ঘায়েল হবে। নীল যা খবর পেয়েছে তাতে অমল সোমকে ভারত এবং ভুটান সরকার পাঠিয়েছেন সারাওদের ব্যাপারে খোঁজ খবর নিতে। এই রকম দায়িত্বশীল লোক মারা গেলে তোলপাড় হবে, মিছিমিছি ঝামেলায় যাওয়া ঠিক হবে না। সে দেখল অমল সোম নিচু হয়ে কিছু কুড়োচ্ছেন। তারপর বোতামটাকে দেখতে পেল, লোকটাকে খুব চিন্তিত দেখাচ্ছে বোতাম নিয়ে। ওটা মেজরের হতে পারে, মার খাওয়ার সময় জামা থেকে ছিঁড়ে পড়ে গিয়ে থাকতে পারে। অমল সোম এগোচ্ছেন, তারপর চোখের বাইরে চলে গেলেন। নিঃশব্দে গাছ থেকে নেমে পড়ল নীল, তারপর দ্রুত জঙ্গল পার হয়ে চলে এলো তার ডেরায়। মেজরকে তখন খাঁচায় ঢুকিয়ে দরজা বন্ধ করেছে তার লোক।
আচ্ছা শোনো, কালো কাপড়টা দিয়ে খাঁচাটাকে ঢেকে দাও।
আদেশ মান্য করল ওরা। একটা ফোল্ডিং চেয়ারে আরাম করে বসল নীল। সে ভেবে পাচ্ছিল না কি করবে। তিনটে মানুষকে মেরে ফেলা এমন কিছু শক্ত ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা কতদিন চাপা থাকবে সেইটা ভাবার বিষয়। হঠাৎ তার সারাও ধরার ফাঁতরার কথা মনে এলো। ওই পাহাড়ের ঠিক নিচে অন্তত 20 ফুট গভীর গর্ত করে উপরে লতা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রথমবার একটা সারাও ওই গর্তেই পড়েছিল, কিন্তু সে সময় তারা এখানে ছিল না। কয়েকদিন পরে এসে পচা গন্ধ পেয়েছিল। ওপর থেকে নিচে পড়ে ঘাড় মোটকে মরে গিয়েছিল যন্ত্রটা, মরে পচে গিয়েছিল শরীর। ওটা আর কোনো কাজে লাগেনি, আর তারপর থেকে সারাওগুলো যেন ফাঁতরার কথা জেনে গিয়েছিল। হঠাৎ সে সোজা হয়ে দাঁড়াল।
মিস্টার সোম, আমি জানি আপনি কাছাকাছি আছেন, আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, চলে আসুন কথা বলা যাক।
অমল সোম প্রায় সেই মুহূর্তেই ক্যাম্পের কাছে পৌঁছে গিয়েছিলেন। নীলকে অত স্বাভাবিক গলায় তার উদ্দেশ্যে কথা বলতে শুনে তিনি খুব অবাক হলেন। ওই অল্প বয়সী ছেলেটি এত বুদ্ধিমান।
আপনাকে ভালো কফি খাওয়াবো, বিদেশি কফি। কই, চলে আসুন। আরে সময় নষ্ট করবেন না, আমি চাইলে আপনার ক্ষতি করতে পারতাম, এই জঙ্গলটাকে আমি আপনার চেয়ে ঢের বেশি জানি।
অমল সোম কথাটাকে মেনে নিলেন। তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে নীল তাকে হাসি মুখে অভ্যর্থনা জানাল। অমল সোমকে একটা চেয়ার দেওয়া হল।
কি ব্যাপার, আপনারা সবাই দল বেঁধে এখানে চলে এসেছেন? হ্যাঁ
হ্যাঁ, আপনি এখানে
পিকনিক করতে? টানা কাজ করে করে ক্লান্ত, একটু রিল্যাক্স না করতে পারলে চলছিল না। কিন্তু এখানে এলেন কি করে?
হেঁটে।
মাই গড, এতটা পথ হেঁটেছেন?
প্রয়োজনে অনেক কিছু করতে হয়।
মিস্টার সোম, আপনার প্রয়োজন কি আমার পেছনে লাগার?
আমি আমার কাজ নিয়ে এসেছি, সেটা যদি আপনার ক্ষতি করে তাহলে আমার কোনো উপায় নেই। মেজর কোথায়?
কে মেজর?
যাকে গাছে উঠতে দেখে আপনি পাহাড় থেকে নেমে এলেন।
আচ্ছা দেখুন, গিয়ে কাছাকাছি ঘুরে বেড়াচ্ছেন হয়তো।
আমি উত্তরটা আশা করছি।
মিস্টার সোম, আশা তো প্রত্যেক মানুষই করে, কিন্তু আশা পূর্ণ হয় কজনের? যেমন আমি আশা করছি এক্ষুনি আপনি এই জঙ্গল ছেড়ে চলে যাবেন, আপনাদের যাওয়ার ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু আমি করে দিতে পারি।
আগে সারাওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, তারপর ফিরে যাওয়ার কথা ভাবব। ওই নিরীহ প্রাণীগুলোকে বিদেশের বাজারে পাঠিয়ে যারা মুনাফা লুটবে তাদের ছেড়ে দিকি করে বলুন। মেজর কোথায়?
উনি বিষফুল খুঁজতে গিয়েছেন। আচ্ছা, বিষফুল বলে সত্যিই কিছু আছে? আপনি বিশ্বাস করেন?
আমার বিশ্বাস অবিশ্বাস নিয়ে কিচ্ছু এসে যায় না, কিন্তু মেজরকে আমি এখানকার কোন গাছে উঠতে দেখেছি, এত তাড়াতাড়ি তিনি কোথাও যেতে পারেন না।
আপনি যখন সবই জেনে বসে আছেন তখন আমাকে জিজ্ঞেস করছেন কেন?
অমল সোম চারপাশে তাকালেন। তার চোখ সেই খাঁচার দিকে গেল যেটা কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে।
কালো কাপড়ে ঢাকলে কি আর আড়াল করে রাখতে পারবেন নীলবাবু?
চেষ্টা করতে দোষ কি?
নীল উঠে দাঁড়াল, দাঁড়িয়ে হাততালি দিল। সঙ্গে সঙ্গে দুটো লোক সামনে এসে দাঁড়াল।
সাহেবকে পৌঁছে দিয়ে এসছো?
লোক দুটো মাথা নাড়ল।
ঠিক আছে যাও, সময় যদি নষ্ট করতে না চান তাহলে আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারেন।
অমল সোম কালো কাপড়ে ঢাকা খাঁচাটার দিকে তাকালেন। এদের পক্ষে জন্তুটাকে অন্য কোথাও সরিয়ে ফেলা সহজ, কিন্তু নীল নির্দেশ না দিলে নিশ্চয়ই সেটা করবে না, তাই আগে মেজরের দেখা পাওয়া দরকার। নীল বন্দুক হাতে এগোচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে গেল।
আপনি ওই পথ ধরে আগে চলুন। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি আপনাকে শত্রু ভাবছি, শত্রুকে কেউ পেছনে রাখে না।
অমল সোম হাসলেন এবং এগিয়ে চললেন। সরু পথ, এখানে অবশ্যই আগে কোনো পথ ছিল না, হাঁটাহাঁটি করেই সরু পথ তৈরি হয়েছে। অমল সোম ভাবছিলেন হঠাৎ এই পথ দিয়ে ওরা যাওয়া আসা করছে কেন।
বিষফুল আছে বলে তো আপনার বন্ধু এদিকে এসেছেন,
আপনি ওকে বিশ্বাস করেন? ওর আসার পিছনে অন্য কোনো কারণ নেই তো?
থাকলে সেটা ভবিষ্যতে জানা যাবে।
কথাটা বলেই অমল সোম দাঁড়িয়ে গেলেন। পথটা নেই, পায়ের দাগ মিলিয়ে গিয়েছে, অথচ মরা ঘাস রয়েছে সামনে। এবং তখনই তিনি পেছন থেকে প্রচণ্ড ধাক্কা খেলেন। নিজেকে সামলাতে না পেয়ে হুড়মুড়িয়ে চলে গেলেন সামনে। সঙ্গে সঙ্গে ঘাসের গালিচা দুলতে লাগল। দুহাতে আঁকড়ে ধরার চেষ্টা করেও ব্যর্থ হলেন তিনি। তার শরীরটা সরাসরি নিচে নেমে যেতে লাগল। মাটিতে আছাড় খেয়ে কিছুক্ষণ স্থির হয়ে পড়ে রইলেন তিনি। কোমর এবং গোড়ালিতে আঘাত লাগায় যন্ত্রণা হচ্ছিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু অনেক ওপরে তাঁর পড়ে যাওয়ার গর্ত দিয়ে আলো দেখা যাচ্ছে।
এখন কয়েকদিন ওখানেই থাকুন, বাতাস যাতে পান তাই ফাঁকটা বন্ধ করছি না। হ্যাঁ, কিন্তু কেউ যদি আপনার সঙ্গী হয় তাহলে তার থেকে দূরে থাকবেন। হ্যাঁ,
অমল সোম জবাব দিলেন না। নীলের গলা আর শোনা গেল না। তিনি বুঝতে পারলেন এই ফাঁদ পাতা হয়েছিল সারাও ধরার জন্য। গর্তটা গভীর, একটু নড়াচড়া করতে বুঝতে পারলেন চওড়া বেশি নয়। হাত লাগাতেই মাটি খসে পড়ল কিছুটা। এই দেওয়াল বেয়ে কি করে ওপরে ওঠা যায়? একবার ভাবলেন চিৎকার করবেন। জোরে চিৎকার করলে নিশ্চয়ই সেটা অর্জুনের কানে পৌঁছবে। খাঁচার মধ্যে তেমন অন্ধকার ছিল না। বাইরের কালো কাপড়ের আড়াল ঘন ছায়া ফেলেছিল মাত্র। হাঁটু মুড়ে পড়েছিলেন মেজর। জ্ঞান হওয়া মাত্র উঠে বসতে গেলেন। সর্বাঙ্গে যন্ত্রণা শুরু হতেই বুঝলেন তার হাত পা এখন বাঁধা।
কে আছো? কে আছো এখানে? চটপট চলে এসো, আমাকে হাত পা বেঁধে এখানে ফেলে রাখার মানে কি? হ্যাঁ, কে আছো?
কিন্তু কেউ সাড়া দিল না, বরং একটা খটখট আওয়াজ কানে এলো। তিনি মুখ ফেরাতেই জন্তুটিকে দেখতে পেলেন। খাঁচার অন্য কোণে সিঁটিয়ে দাঁড়িয়ে আছে সে, মুখটা তাঁর দিকে ফেরানো। নিজের দুর্দশায় আরেকটি প্রাণীকে পড়তে দেখে অবাক হয়ে গেছে মেজর। কিছুক্ষণ তাকানোর পর যখন বুঝলেন প্রাণীটি সারাও, তখন বেশ উত্তেজিত হয়ে পড়লেন। যদিও প্রাণীটির শরীর এখনো রঙে ভেজা, তবু ওর গায়ে হাত বোলাতে খুব ইচ্ছে হল তার। একটু এগোতেই যেভাবে ওটা মাথা নামিয়ে শিং খাড়া করল, তাতে সাহস পেলেন না। মেজর জিব দিয়ে একটা শব্দ করলেন। সেটা শোনামাত্র সারাও অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। একটু অপমানিত হয়ে চোখ বন্ধ করতেই আচমকা ফুলটার কথা মাথায় এলো তার। বিষফুল এখনো ফুটে রয়েছে। ওটা নির্ঘাত বিষফুল, নইলে মৌমাছিরা মরবে কেন? ওই গাছে দ্বিতীয় কোনো ফুল ফোটেনি। বৃষ্টি বা ঝড়ে যদি ফুলটা পড়ে যায় তাহলে মহামূল্যবান জিনিস হারাবেন তিনি। তাছাড়া ওই ফুলের আয়ু কতক্ষণ তাও তো তার জানা নেই। মেজর চিৎকার শুরু।
কে আছো?
দুবারের পর একটা লোক কাপড় সরিয়ে উঁকি মারল। সে মেজরকে ধমকে দিয়ে কাপড়টা টেনে দিল। মেজর এত অবাক হয়ে গিয়েছিলেন যে কয়েক সেকেন্ড তার চিন্তা শক্তিও অসাড় হয়ে গেল। হঠাৎ তার কানে গাড়ির শব্দ ঢুকতে তিনি নিজেকে ফিরে পেলেন। গাড়িটা এসে থামল একেবারে কাছে। দরজা খোলার শব্দ হল, তারপর একটা মহিলা কণ্ঠ কানে এলো।
নীল কোথায়?
গলা শুনে মেজর চমকে গেলেন। এই ঘন জঙ্গলে মহিলা কি করে আসবেন? যদি কোনো সাহসিনী জঙ্গল দেখতে গাড়িতে চেপে আসেনও, তিনি ওই নীল চ্যাটার্জির হাতে পড়ে বিপদ ডেকে আনবেন। মেজরের মনে হল ভদ্রমহিলাকে সতর্ক করে দেওয়া তাঁর কর্তব্য। তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করতেই খাঁচায় মাথা ঢুকে গেল, বেশ ব্যথা পেলেন। সেটা একটু সামলে উঠে খেয়াল করলেন আর মহিলার গলা শুনতে পাচ্ছেন না, অর্থাৎ এতল্লাটে উনি আর নেই। আর তখনই সারাওটাকে তীব্র গতিতে তাঁর দিকে ছুটে আসতে দেখলেন তিনি। ওর মাথা নিচু করা, শিং তাঁর দিকে সোজা সুজি।
আই 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 আই, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? আজই ছুঁচো বদমাইশ, আমাকে ঘুষ মারতে আসা হচ্ছে? মেরে বাঁ পায়ের হাড় ভেঙে দেবো তোমার, এই বলে দিলাম। দূরে যা।
সম্ভবত সেই চিৎকার শুনেই একেবারে তার গায়ের কাছে এসে হকচকিয়ে দাঁড়িয়ে গেল সারাও। বিপুল বিস্ময় ফুটে উঠল তার চোখে।
এই কে আছো? কাম হিয়ার, জলদি!
এবার কালো কাপড় তুলে একটা মুন্ডু উঁকি মারল। তার মুখে কৌতুক, আবার সে কালো কাপড় ফেলে চলে গেল। মেজর হতাশ হলেন। আপাতত তার কিছুই করার নেই, অর্জুন অথবা অমল সোম নিশ্চয়ই তাকে একসময় উদ্ধার করবে, ততক্ষণ বসে না থেকে শুয়ে পড়াই ভালো। মেজর পা ছড়িয়ে পাশ ফিরে শুলেন, ডান হাতের কুনুইয়ে মাথা রেখে। সারাওটা এক মনে তাকে দেখে যাচ্ছিল। জন্তুরা সম্ভবত মানব চরিত্র ভালো বোঝে। একটু পরে সেও শুয়ে পড়ল মেজরের কোল ঘেঁষে।
গুড বয়, গুড বয়।
অর্জুন দ্বিতীয়বার চিৎকার করতে দেয়নি ঘোষালকে। একবার গলা ফাটানোর পরেই সে তার মুখে রুমাল গুঁজে দিয়েছিল, বাঁধার কাজটা সুন্দর করেছিল। ওরা আশঙ্কা করেছিল ঘোষালের চিৎকার শুনে নীল ওপরে ছুটে আসবে। কিছুক্ষণ প্রস্তুত হয়ে থেকেও যখন তেমন কিছু হল না, তখন ওরা সামনের দিকে এগুলো। ঘোষালকে দুটো পাথরের খাঁজে এমনভাবে ফেলে রাখল যাতে সে কোনোভাবেই বেরিয়ে আসতে না পারে। ঢালের কাছে গাছের আড়ালে পৌঁছবার আগেই গাড়ির আওয়াজ কানে এল। ওরা অবাক হয়ে ওপর থেকে দেখল দামি গাড়িটা তাঁবুর কাছে এসে দাঁড়াল। নীল, অমল সোম বা মেজরকে দেখা যাচ্ছে না। গাড়ির দরজা ড্রাইভার খুলে দিতে ওরা চমকে উঠল। নিম টি এস্টেটের মিসেস ব্যানার্জি এরকম জায়গায় কেন এলেন? তিনি কি তাঁর ভাইয়ের এই সব কারবারের কথা জানতে পেয়ে বাধা দিতে এসেছেন?
এবার আমাদের নিচে যাওয়া উচিত, চলো।
ওরা আরেকটু নিচে নেমে এলো। এবার সেই ন্যাড়া জায়গাটা পেরিয়ে যেতে হবে, আর সেটা করতে গেলে ওদের চোখে পড়ার সম্ভাবনা শতকরা 95%।
শোনো, একসঙ্গে যাওয়াটা উচিত হবে না, তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও। রমলদা যদি কাছাকাছি থাকে তাহলে শীষ দিয়ে সংকেত দিও।
সুন্দর দ্রুত সরে গেল। এক দৌড়ে ফাঁকা জায়গাটা পার হতেই অর্জুন দেখতে পেল মিসেস ব্যানার্জি সামনেই দাঁড়িয়ে আছেন। তাকে ওইভাবে ছুটে আসতে দেখে খুব অবাক হয়েছেন মহিলা।
কি ব্যাপার, আপনি এখানে?
প্রশ্নটা বরং আমি করি, আপনি এখানে কি করছেন? আর এটা তো ইন্ডিয়া নয়, এটা ভুটান। পাহাড় থেকে দৌড়ে নামলেন, কিছু কি হয়েছে?
হ্যাঁ, অবশ্যই কিছু একটা হয়েছে, না হলে আমরা আর এখানে কেন আসবো বলুন তো। আপনার ভাই
অর্জুন এবার নীলকে আসতে দেখল। এখনো একটু দূরে রয়েছে সে, এদিকেই এগিয়ে আসছে।
হ্যাঁ বলুন, আমার ভাই কি করেছে?
উনি খুব মূল্যবান এবং নিষিদ্ধ প্রাণী এখান থেকে ধরে চালান দিচ্ছেন বিদেশে, এটা গুরুতর অপরাধ।
ও তাই নাকি, ঠিক আছে, ও যাতে কাজটা না করে সেটা আমি দেখব। আসলে ও এখানে এসেছে খবর পেয়ে আমি চলে এলাম, এবার আপনারা ফিরে যেতে পারেন।
এই লোকগুলো আমার পেছনে লেগেছে দিদি, এদের চলে যেতে দেওয়া ঠিক হবে না।
তোমার সাহস খুব বেড়ে গেছে নীল, অনেক সহ্য করেছি আর নয়। যাও, এই ছেলেটিকে গাড়িতে তুলে দিয়ে এসো।
ঠিক আছে, চলুন। দাঁড়ান দাঁড়ান, আমার সঙ্গে যারা ছিলেন তারা ওদিকেই আছেন, চলুন।
নীল, তোমার বন্ধু কোথায়?
ওপরে আছে, ইডিয়েটটার জন্যই ঝামেলা বাড়ল।
নীল ইশারা করতে অর্জুন হাঁটতে লাগল। দিদির কথা নিশ্চয়ই মান্য করবে নীল। পেছনে নীল আসছে এবং ওর সঙ্গে অস্ত্র আছে। সে ঠিক করল নীল তাকে কোথায় নিয়ে যাবে দেখবে। পাহাড়ি পথ ধরে হাঁটছিল ওরা, মাঝে মাঝে বুনো ঝোপ। হঠাৎই সেই ফাঁদটাকে দেখতে পেল। গাছপাতায় গর্তের মুখ কখনো ঢেকে রাখা হয়েছিল, কিন্তু এখন তার খানিকটা সরে যাওয়ায় ফাঁদ বলে বুঝতে অসুবিধা হচ্ছে না। সে দাঁড়াতেই প্রচণ্ড এক ধাক্কা খেল। ব্যালেন্স রাখতে পারল না অর্জুন, টলমলিয়ে শুকনো ডালপালায় পা পড়তেই শরীর নিচের দিকে নেমে গেল।
হাড়গোড় ভাঙেনি তো
অমলদা?
হ্যাঁ, আমার মতো তোমাকে ও ট্র্যাপে ফেলেছে ওরা। বাইরের সাহায্য ছাড়া উপরে উঠার কোনো সুযোগ নেই।
মিসেস ব্যানার্জি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। নীল ফিরে আসা মাত্র বললেন,
এসব আমার ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। ওরা এখানে আসছে জানতে পারলে?
জানতে পারলে কি করতাম? কালকের মধ্যে এক লট পাঠাতে হবে।
অ্যাটলিস্ট ওদের সঙ্গে ভদ্র ব্যবহার করে ম্যানেজ করা যেত। কজন এসেছে?
তিনজন, তিনটেকেই কবজা করেছি।
আমেরিকায় যেটা থাকে সেটাকে খাঁচায় রাখা আছে, ওকে বের করে ওই গর্তে ফেলতে পারলে আর চিন্তা থাকবে না, এই জীবনে আর বেরোতে পারবে না উপরে, হাজার চিৎকার করলেও সাড়া দিতে কেউ আসবে না এখানে।
তোমার বন্ধু কোথায়?
ওকে আমি ঠিক ম্যানেজ করতে পারছি না, হয়তো বাহারে ভেতরে কোথাও চলে গেছে, ইররেসপন্সিবল।
ওকে ছাড়া তো চলবে না, যাও খুঁজে নিয়ে এসো ফাস্ট।
নীল বাধ্য হয়ে পাহাড়ে উঠতে লাগলো, তার হাতে অস্ত্র, মনে মনে এসে ঘোষালকে গালাগাল দিচ্ছিল। এবার কাজটা হয়ে গেলে ঘোষালকে কাটাতে হবে। সে উপরে উঠে এলো, অনেকবার ডাকাডাকি করার পরেও যখন সাড়া পাওয়া গেল না, তখন সে রিভলভারের ট্রিগারটি, পাহাড় কেঁপে উঠল গুলির আওয়াজ, পাখিরা উঠল, কিন্তু ঘোষালের কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। পাথরের খাঁজে পড়ে থাকা ঘোষাল নিজের নাম এবং গুলির শব্দ শুনতে পেয়েও সাড়া দিতে পারছিল না মুখ বন্ধ থাকায়। নীল তার খুব কাছে এগিয়ে এসেছে, সে প্রবলভাবে নড়াচড়া করতেই পায়ের যন্ত্রণা বেড়ে গেল, ঝটপট শব্দ কানে গিয়েছিল নীলের, সে সতর্ক চোখে চারপাশে দেখতে লাগল। ঠিক তখনই কিছু একটা তীব্র গতিতে ছুটে এসে তার কপালে আঘাত করল, চেষ্টা করেও মাথা সরাতে পারল না নীল, মুহূর্তেই পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। দুহাতে মাথা চেপে হাঁটু মুড়ে বসে পড়তেই আর একটা পাথরের টুকরো তার কানের ওপর আঘাত করল, সে ছিটকে পড়ে গেল মাটিতে, রিভলভার পড়ে গেল এক পাশে, নীল জ্ঞান হারাল। সুন্দর দ্রুত দৌড়ে এলো তার কাছে, তার খুব আনন্দ হচ্ছিল। নীলের পরনের জামা ছিঁড়ে ফেলে তাই দিয়ে দুটো হাত পিছমোড়া করে মেরে ফেলল, সে পা দুটোও বাদ দিল না, তারপর রিভলভার তুলে নিল। এটা কি করে ব্যবহার করতে হয় সে জানে না, একটু ভেবে একটা পাথরের আড়ালে লুকিয়ে রাখল সেটা। এত সব কাণ্ড ঘটে গেল ওপরে, কিন্তু ক্যাম্পের কাছে থাকা নীলের কর্মচারীরা তা টের পায়নি, তারা মেজরের কাণ্ড কারখানা নিয়ে হাসাহাসি করছিল। সুন্দর নিচে নেমে আড়াল থেকে তাদের দেখল, সে অমল সোম্বা অর্জুনকে খুঁজে পাচ্ছিল না, ওদের খবরটা দিলে এখনই সমস্যার সমাধান হয়ে যায়। সে চিৎকার করে ডাকবে কিনা ভাবছিল, ঠিক তখনই নাক ডাকার আওয়াজ পেল, যে খাঁচাটার কাছে সে দাঁড়িয়েছিল শব্দ বেরোচ্ছে সেখান থেকেই। ওটা যে নাক ডাকার শব্দ তা প্রথমে ঠাউর করতে পারেনি সুন্দর, শেষ পর্যন্ত কৌতূহলে কাপড়টা তুলতেই দেখল পা ছড়িয়ে বসে মেজর ঘুমোচ্ছেন, তার কোল ঘেঁষে শুয়ে রয়েছে সেই রং করা পাহাড়ি ছাগলটা। সুন্দর খোঁচা মারতে মেজর হকচকিয়ে সোজা হলেন, ঠোঁটে আঙুল চেপে তাকে শব্দ করতে নিষেধ করল সুন্দর, তারপর কাপড়ের আড়ালে আড়ালে খাঁচার মুখটায় চলে গিয়ে দরজা খুলে দিল।
ধন্যবাদ।
কথা বলবেন না, লোকজন কাছেই আছে।
মেজরকে অনুসরণ করে কিছুটা দূরে চলে আসা মাত্র সেই ফুলটার কথা মনে করতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ত হয়ে পড়লেন ওই গাছটার কাছে যাওয়ার জন্য।
তুমি বুঝতে পারছো না সুন্দর, ওই ফুলটার রহস্য আছে, ওটা আমাকে পেতেই হবে, এই রকম রহস্যের জন্যই পৃথিবী তোলপাড় করি আমি।
যে মানুষটা একটু আগে খাঁচায় বসে নাক ডাকছিল সে পৃথিবী কি করে তোলপাড় করে বুঝতে পারল না সুন্দর।
ফুল কোন গাছে আছে?
ওই তো ও পাশে, অত বড় গাছে মাত্র একটাই ফুল, কিন্তু এত উঁচুতে আর ডাল খুব সরু বলে আমি উঠতে পারিনি, বাট আই মাস্ট ট্রাই এগেইন।
মেজরকে অনুসরণ করে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যেতেই মেজর দাঁড়িয়ে পড়লেন।
মিসেস ব্যানার্জি বলে মনে হচ্ছে, উনি এখানে কেন?
সেটা তো বলতে পারবো না, তবে কাছে না যাওয়াই ভালো।
কিন্তু উনি তো ভাইয়ের অন্যায় সমর্থন করেন না।
তা না করলে ভাই এত অন্যায় করার সাহস পাই কি করে?
ঠিক, কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে থাকলে আমি গাছটার কাছে যেতে পারবো না, মুশকিল হয়ে গেল। ওই যে গাছটা দেখছো, ওর মগ ডালে ফুল ফুটেছে।
মেজরের কথা শুনে সুন্দর এপাশ ওপাশ ঘুরে ঘুরে ফুলটাকে দেখার চেষ্টা করে বিফল হয়ে কাছাকাছি একটা গাছে উঠে গেল। বেশ কিছুটা ওঠার পর দূরের গাছের মগ ডালে ফুলটাকে দুলতে দেখল, এমন ফুল সেও কোনোদিন দেখেনি। হঠাৎ মাথায় বুদ্ধিটা খেলল, সে গুলতি বের করে টিপ করল, সা করে ছুটে গেল ছোট্ট পাথরটা, মোটার একটু ওপরে আঘাত করতেই ফুলটা টুক করে খসে পড়ল নিচে। মিসেস ব্যানার্জি উদ্বিগ্ন হয়ে নিচে দাঁড়িয়েছিলেন, হঠাৎ দেখলেন গাছের ওপর থেকে একটা ফুল খসে পড়ল নিচে। বেশ বড়সড় এবং নধর ফুল যা তিনি আগে কখনো দেখেননি। ফুলটা এত টাটকা যে মোটা খসে পড়ার কোনো কারণই নেই। তিনি একটু এগিয়ে গিয়ে ওটাকে তুললেন, তারপর মাথা তুলে দেখার চেষ্টা করলেন। সুন্দর ঘাবড়ে গেল। মেম সাহেব যে ফুলটা কুড়িয়ে নিতে পারেন তা ওর মাথায় আসেনি। এখন যদি তিনি ফুলটা না দেন তাহলে মেজর তাকে। সে দ্রুত গাছ থেকে নেমে এলো।
আমি ফুলটাকে পেড়ে ফেলেছি।
পেড়ে ফেলেছ? কোথায়?
মেম সাহেব তুলে নিয়েছেন, ও সামনে পড়েছিল।
সর্বনাশ!
মেজর আর দাঁড়ালেন না, সুন্দর আপত্তি করছে জেনেও দৌড়ে গেলেন সামনে।
এক্সকিউজ মি ম্যাম।
আপনি?
আমি আপনার বাগানে মিস্টার সোমের সঙ্গে গিয়েছিলাম। আমি একজন অভিযাত্রী। আপনার হাতে যে ফুলটা রয়েছে তার সন্ধানেই এখানে এসেছি। অনুগ্রহ করে ফুলটা আমাকে দিন।
এটা কি ফুল?
আমি নাম জানি না।
ও, আপনি এখানে বুঝি ফুলের সন্ধানে এসেছেন?
হ্যাঁ, ওদের আসার উদ্দেশ্য আলাদা। দিন।
আপনি এতক্ষণ কোথায় ছিলেন?
আচায়, আপনার ভাই আমাকে বন্দি করে রেখেছিল, ক্রিমিনাল অফেন্স কিন্তু। হ্যাঁ,
কি করে বেরিয়ে এলেন
সেটা বলা যাবে না। দিন, ফুলটা দিন।
বেশ, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, আমার ভাই এখনই ফিরে আসবে।
আপনার ভাই একজন ক্রিমিনাল আর আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন? আপনার স্বামী খুব শ্রদ্ধেয় মানুষ ছিলেন।
ওয়েল, তার সঙ্গে আমার ভাইয়ের কোনো রক্তের সম্পর্ক ছিল না।
মেজর ফাঁপড়ে পড়লেন, একজন মহিলার ওপর জোর খাটানো যায় না। হঠাৎ তার মাথায় বুদ্ধি গেলে গেল।
মিসেস ব্যানার্জি, বলছি এটা একটা অসাধারণ ফুল। প্যারিসের একটা বিখ্যাত পারফিউম ওই ফুল থেকে তৈরি হয়। $10 দাম $150। দারুণ গন্ধ।
মিসেস ব্যানার্জি ফুলটার দিকে তাকালেন, তারপর সেটাকে নাকের নিচে এনে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলেন। দ্বিতীয়বারেই তাঁর চোখ বন্ধ হয়ে গেল। মেজর লক্ষ্য করলেন ওর পা টলছে। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেললেন মেজর। ধীরে ধীরে ঘাসের উপর বসে পড়ে দুহাতে মাথা চেপে ধরলেন মহিলা। আর ঠিক তখনই পেছন থেকে হই হই আওয়াজ উঠল। মেজর চমকে পেছনে তাকালেন। কালো গোলার মতো কিছু একটা ছুটে আসছে। কোনো মতে তিনি সরে দাঁড়াতেই সেটা মিসেস ব্যানার্জির শরীর ঘেঁষে বেরিয়ে গেল। আর্তনাদ করে উঠলেন মেজর। ছুটে যাওয়া সারাওয়ের পায়ের চাপে ফুলটা থেঁতলে গিয়েছে, পুরোপুরি ঘাসের সঙ্গে মিশে গিয়েছে বলা যায়। কোনো মতেই তাকে আর ফুল বলা যায় না। পেছনে পেছনে যারা ছুটে আসছিল তারা এবার মেজর ও সুন্দরকে এবং মিসেস ব্যানার্জির অবস্থা দেখে থমকে গেল।
কে ওকে তাড়া করেছিল? এগিয়ে এসো, এগিয়ে এসো, আমি ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে ফেলবো একেবারে, শয়তানের দল সব।
সঙ্গে সঙ্গে লোকগুলো উল্টো দিকে দৌড়ল। রুমাল পেতে মেজর ফুলের অবশিষ্টাংশ তোলার চেষ্টা করলেন, আর তখনই চিৎকার ভেসে এল, চাপা অস্পষ্ট মানুষের গলা। সুন্দর ছুটল। ফরেস্ট বাংলোয় বসে কথা হচ্ছিল। ডিএফও সাহেব, থানার বড়বাবু, রেঞ্জারও আছেন সঙ্গে। ঘোষাল স্বীকার করেছে, নীল মুখ খোলেনি, কিন্তু ঘোষালের স্টেটমেন্ট তাকে বাঁচাতে পারবে না।
সবচেয়ে অবাক হয়েছি মিসেস ব্যানার্জির ভূমিকা দেখে। তিনি যে ভাইয়ের সঙ্গে হাত মিলিয়েছেন আমি কল্পনা করিনি। তবে এ ব্যাপারে যা কিছু কৃতিত্ব তা সুন্দরের। কি বল অর্জুন?
সত্যি সুন্দর না থাকলে কিন্তু আমরা হয়তো ফিরতামই না।
কিন্তু সে কোথায়? আমি তাকে ফরেস্টে চাকরি দিতে চাই, ওর মতো লোক আমাদের দরকার।
সে এখন বুক ফুলিয়ে বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে গিয়েছে। কিন্তু অমলদা, আপনি লক্ষ্য করেছেন জঙ্গল থেকে ফেরার পর কিন্তু মেজর একদম চুপ করে গেছেন, একটা কথাও বলেননি।
পরশমণি পেয়েও যে হারায় তার দুঃখ তোমরা বুঝবে না, হে তোমরা বুঝবে না। তবে মিসেস ব্যানার্জির কথা বলছিলেন না মিস্টার সোম? ফুলেও যে বিষের গন্ধ থাকে সেটা আর একবার প্রমাণিত হল, তাই না?
শেষ হল অর্জুন সিরিজের উপন্যাস ফুলে বিষের গন্ধ, রচনা সমরেশ মজুমদার, গল্প পাঠ দীপাঞ্জন ঘোষ ওরফে আমাদের সকলের প্রিয় দীপ্তা, মেজর সায়নদীপ, অমল সোম, রাজীব চ্যাটার্জি, অর্জুনের চরিত্রে এবং নির্দেশনায় অনুভব, সুন্দরের ভূমিকায় রক্তিম, নীল চ্যাটার্জি, আমি রণদীপ, ঘোষাল কুন্দল, মিসেস ব্যানার্জি দিতিপ্রিয়া, হরপ্রসাদ সেন শান্তন, মিস্টার ত্রিবেদী স্নেহাদ্রি, অন্যান্য চরিত্রে রক্তিম এবং পার্থ, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে অভ্র, নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব, পোস্টার ডিজাইন করেছে প্রীতম দেব, অর্জুনের থিম ঋদ্ধিমান, বিশেষ সহযোগিতায় ছিল লিও। আমাদের এই প্রকল্পে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ লেখক কন্যা শ্রীমতী দোয়েল মজুমদারের কাছে। কেমন লাগলো আমাদের এই অর্জুনের উপন্যাস জানাও নিচে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করো, আর প্লিজ ভিডিওটা হাইপ করতে ভুলো না। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের পক্ষ থেকে সবার জন্য থাকলো এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।